exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যালোইনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি স্পুকি হ্যালোইন। এবং আমরা এই মুহূর্তে আছি সিক্স সিজনস হোটেলে এবং এখান থেকে লাইভ আমরা ভূত এফএম করছি। এবং আশা করছি যে আজকের এই স্পেশাল ভূত এফএমে আপনাদের অনেক স্পেশাল সাড়া পাবো এবং আপনারা অনেক স্পেশাল স্পেশাল ঘটনা আজকে এবং আগামীকাল শেয়ার করবেন। এবং সেটা শেয়ার করতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনার মনে রাখতে হবে, উইচ ইজ ভূত এফএম @radio40.fm। আর আমাদের ফেসবুক পেজে আপনি যদি কানেক্টেড থাকতে চান তাহলে চলে আসুন www.facebook.com/radio40 and www.facebook.com/bhootfm.russell। এ দুটো অ্যাড্রেসে। আর হ্যালোইনের শুরুটা কিভাবে এবং হ্যালোইন কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনারাও বলবেন এবং এইখানে যারা আছেন তারাও বলবেন। এখন সমস্ত পৃথিবীতেই হ্যালোইন খুব মানে বড় সড় রকমের করে মানে আনন্দ ফুর্তি করে উৎসব করে পালন করা হয়। বাংলাদেশেও সেটা শুরু হয়েছে, বাট এটা কবে থেকে শুরু হয়েছে, এটা আলটিমেটলি খুব জোরে সোরে শুরু হয়েছে কিন্তু ভূত এফএম যাত্রা শুরু করার পর। অর্থাৎ 2010 এর আগে এবং 2010 এর পরে আপনি দুই ধরনের সিনারিও দেখবেন, কিন্তু আগেরটা একরকম এবং পরেরটা। এখন মানুষ সেলিব্রেট করে এই দিনটা। তো যাই হোক, এটাকে সিরিয়াসলি আমরা নিচ্ছি না এবং এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণও দেখছি না, বাট এটা সবাই মিলে একসাথে হবে এবং মজা করা। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূত এফএম হরর ক্লাব অলরেডি আমরা ফর্ম করেছি এবং সেইখানকার হরর ক্লাবের মেম্বাররা নানাভাবে তারা কিভাবে সেলিব্রেট করে, তারা ভূত এফএম শোনার মধ্য দিয়ে সেলিব্রেট করে, ভূত এফএম ঘটনা পাঠানোর মধ্য দিয়ে সেলিব্রেট করে এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে এই দিনটাকে সেলিব্রেট করে। তো এই হচ্ছে ভূত এফএম সেলিব্রেশন অন দ্য ইভ অফ হ্যালোইন। আর আমাদের সাথে আমাদের অতিথিরা আছেন এবং আমরা প্রথমেই শুরু করতে চাই, আমাদের পরিচয় করে দিই আমাদের তিন অতিথির সাথে। আপনারা চোখ বন্ধ করে পরিচিত হতে হবে, কারণ রেডিও এটা দেখতে পারবেন না। চোখ বুঝে ভেবে নিন যে এরকম চেহারা, আর যদি দেখতে চান তাহলে ফেসবুকে কানেক্টেড থাকতে হবে, ফেসবুকে সবার ভিডিও দেওয়া আছে। সো ওইখানে চলে যেতে হবে www.facebook.com/bhootfm.russell। এখন শুরুতে আমি যাব ডক্টর আলিফের কাছে এবং ডক্টর আলিফের গত কত সপ্তাহ, থ্রি উইক্স সে হচ্ছে কলার ঝামেলা নিয়ে বেশি সাফার করছেন, বাট তারপরেও আজকে এসছেন। একটু কষ্ট হবে আলিফের, বাট আমরা ট্রাই করব, আমরা দোয়া করবো আলিফের জন্য যে কোনো ধরনের কোন ঝামেলা ছাড়া যেন ঘটনাটা শেষ হয়ে যায়। আলিফ, কোন জায়গার ঘটনা শুনবো আজকে?
জি রাসেল ভাই, আসলে আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে লাস্ট ফ্রাইডে তো আসতে পারিনি, লাস্ট ফ্রাইডে তো আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আপনাকে জানিয়েছি যে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে লাস্ট 16-17 ডেজ ধরে আমার মুখ দিয়ে ভয়েস বেরোচ্ছে না বলতে পারি। তো
আমার মনে হয়
আস্তে আস্তে বলি, আমার মনে হয় চান্সটা দিলে আমার একটু সুবিধা হয়,
লো ভয়েসে বললেই হয়ে যাবে।
জি হয়তো শোনা যাচ্ছে, আমি প্রপারলি
বলতে পারছি না, আস্তে বললে হয়ে যাবে।
তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব ওইটা আমার পেশেন্টের ঘটনা। আসলে তিনি আমার কাছে এসেছিলেন দু মাস আগে, তখন আমাকে দেখে তার একটা ঘটনা, এই ঘটনাটা শেয়ার করার ইচ্ছা হলো। আসলে সে শেয়ার করবার কথা ছিল না, তো আমি ডেন্টাল সার্জন, তো তিনি বলেছেন যে আচ্ছা তাহলে আপনাকে ঘটনাটা শেয়ার করা যায়। তো তার এই ঘটনাটা ইউএসএ থেকেই শুরু আর কি। তো উনি যখন ইউএসএ থাকতেন, কোথায় থাকতেন, নিউ ইয়র্কেই থাকতেন, আমি জায়গার নাম বলছি না, উনি যখন থাকতেন তখন ওই জায়গায় 12 বছর বয়সে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাবার পরে উনি জেনারেল ফিজিশিয়ান ডক্টর এমবিবিএস কমপ্লিট করেন আর কি, বাংলাদেশের মতো। তো ফিজিশিয়ান হয়ে যান একটা হসপিটালের ভিতরে, তো সেখানে তার সাথে একজন মহিলার পরিচয় হয়, উনি ডেন্টিস্ট ছিলেন, পরে তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করবার পরে প্রায় 1 বছরের মাথায় তাদের ওখানে একটা আত্মীয় বাসায় দাওয়াত ছিল। তো 2002 এর ঘটনা বলছি রাসেল ভাই, ওনাদের বিয়ে 2001 হয়। তো 2002 তে তিনি ফুল ফ্যামিলি সহ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন।
আচ্ছা।
আসলে ফ্লোরিডা পৌঁছানোর কথা না, মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, তো মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, সেই জায়গায় দাওয়াত আর কি, তো সেখান থেকে তাদের ফ্লোরিডা ভিজিট করার কথা আর কি। তো ওনাদের সেই জায়গার থেকে ফ্লোরিডা যাবার পথে উনি ড্রাইভ করছিলেন, আসানোর ওয়াইফ ছিলেন আর ওনার বাবা মা পেছনে ছিল, তার আরেক ভাই, উনি ওই আরেক ভাই থাকে হচ্ছে ফ্রান্সে, তো উনি থাকতেন বাবা মা নিয়ে। তো উনি ওয়াইফ যে পাশে বসেছিল, আসলে সেদিনই অ্যাক্সিডেন্টটা ঘটে, ওয়াইফ যে পাশে বসেছিল সেই পাশ থেকে একটা ট্রাক এসে সিগন্যালটা খেয়াল করতে পারেন নাই, ট্রাক এসে একটা ধাক্কা দেয়, তো ট্রাকটা এসে যখন ধাক্কা দেয় তখন ব্রেক কষেই ধাক্কা দিয়েছিল, তো উনি মোটামুটি ইনজুর্ড হন কিন্তু ওনার ওয়াইফ স্পট ডেড হয়ে যায়।
আচ্ছা।
ওনার বাবা মাও ইনজুর্ড হয় কিন্তু ওনার মতো না, ওনার লেফট শোল্ডারটা জয়েন্টলেস হয়ে যায় আর বাম পাটা ভেঙে যায়, নি জয়েন্টটা ভেঙে যায়। তো উনি প্রায় ডক্টর বলেছে যে 8 থেকে 12 মাস, মানে প্রায় 1 বছর রেস্টে থাকতে হবে। তো লাস্ট ওই 5 মাস যে কয়দিন হসপিটালে ছিল ওই কয়দিন তার জন্য সবচেয়ে খারাপ সময় কেটেছে। আমি তার বাবা মার ঘটনা বলছি আর কি, তার ঘটনা এখনো বলিনি রাসেল ভাই। তো যখনই করে ওনাকে হসপিটালে ভিজিট করতে যেত, কারণ ওইখানকার হসপিটালে ভিজিট করার একটা সার্টিন টাইম আছে, এরপরে আর হসপিটালে ভিজিট করা যেত না।
আচ্ছা।
তো হসপিটালের ডক্টর বলতো যে উনি তো ঘুমাতেন না, ওনাকে আমরা সারাক্ষণ মানে মোস্ট অব দ্য টাইম ঘুমের ওষুধ দিয়েই রাখতো।
আচ্ছা।
মানে ওনাকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থা দেখা যেত, সারাক্ষণ আশঙ্কাগ্রস্ত, হঠাৎ করে কেউ হাতে টাচ করলেই তিনি কেঁপে উঠতেন, এমন ভাবে কেঁপে উঠতেন সারা বডি সহ কেঁপে উঠতেন, এবং পরে এই জিনিসটা আরো মিনিমাইজ করতে হতো। তো বাবা মা এসেও প্রতি সময় এসে কেঁদে যেত যে আমার ছেলেটার এই অবস্থা, সে মুভ করে না, এবং যেই আসে রাসেল ভাই ফেলফেল করে তাকিয়ে থাকে, কারণ তার তাকে বলা হয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো যেই আসতো তাকে দেখতো সে ফেলফেল করে তাকিয়ে থাকতো, কথা বলতে পারতো, শক্তি ছিল কিন্তু সে দরকার ছাড়া কোনো কথা বলতো না। এরকম করে লাস্ট 5 মাস 2002 সালের 8 অগাস্ট অ্যাক্সিডেন্টটা হয়, এবং পরবর্তী 5 মাস তিনি কোনো কথাবার্তাই তেমন কারোর সাথে বলেন নাই, মার সাথে একটু বলেছে, বাবার সাথে একটু বলেছে, ডক্টরের সাথে একটু বলেছে, কিন্তু এছাড়া যেসব আত্মীয় স্বজন এসছে তারা যখনই তাকে দেখেছে তারা বলেছে যে না ওর অবস্থাটা ভালো না, এখন ট্রিটমেন্ট চলছে, ডক্টররা বলছে না ওকে মুভ করানো যাবে না, আর 1-2 মাস রাখতে হবে। তো প্রায় 7-8 মাস থাকার পর তিনি বলে যে আমি আর এইখানে হসপিটালে থাকবো না, প্লিজ টেক মি টু দ্য হসপিটাল বা হোম, আমাকে বাসায় নিয়ে যাও, আমি হসপিটালে থাকার মতো অবস্থা আমার আর নাই, আমাকে যত যেভাবেই হোক বাসায় নিয়ে যাও। তো প্লাস্টার রিমুভ করে দেওয়া হয় কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেওয়া হয় যে সে মুভ করতে পারবে না, নইলে আরো বেশি হার্মফুল হবে তার জন্য।
ওকে।
তো তাকে ফুল ফ্যামিলি তার বাবা মা বলে যে ঠিক আছে বাসায় নিয়ে যাই, দেখা যাক ওকে জেনারেল প্র্যাকটিস করে কোনোভাবে, তো সে হাঁটা চলাফেরা করতে পারত মোটামুটি, তাও সাপোর্ট নিয়ে তো বাসায় চলে যায়। এবার আসি রাসেল ভাই বাসায় চলে যাওয়ার পরের ঘটনা, মানে এখন আমি তার ঘটনা বলছি যে এই 5 মাস তার সাথে কি হয়েছে।
আচ্ছা।
এই 5 মাসে যখন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে প্রায় 3-4 দিন তিনি ঠিক মতো মানে তার সেন্সই আসে নাই,
সেন্স কাজ করে না,
আসেই নাই, মানে সে জানতো না। তার ওয়াইফের কবর দেওয়ার প্রায় 22 দিন পর তাকে জানানো হয় তার ওয়াইফ নাই দুনিয়াতে।
আচ্ছা।
তো তিনি তার লাভ ম্যারেজ ছিল, তো বলে যে আমি যখন প্রথম জিনিসটা ফিল করলাম সেদিন রাত 1টা বাজে, আমি হসপিটালে শুয়ে আছি এবং আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, তিনি বললেন যে আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, এমন সময় আমার হাত ধরে কি জানি ধর, মানে হাতে কি একজন স্পর্শ আমার বা হাতের উপরে হাত রাখলো আর হাত রেখে অঝোরে কান্না করছে। এখন কি এটা আমার নার্স হবে, এটা তো ইম্পসিবল, রাত 1-2 বাজে, আমি একটু আগে দেখেছি যে রাত 1 বাজে আমাকে ঘুমাতে হবে, বাইরে ঠান্ডা আর ওখানে স্নো পড়লে তেমন রোদ তো ওঠে না, অন্ধকারই থাকে মোস্ট অফ দ্য টাইম, তো ওই দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। তো বলে হাতটা আমার, আমি ফিল করছি আমার হাতের উপর কারো হাত এবং অঝোরে কেঁদে চলেছে। এইরকম করে রাসেল ভাই ওই দিন তিনি হাত, ওনার বাম হাতে ইনজুর ছিল, উনি ডান হাত দিয়ে একটা শব্দ করে পাশ থেকে নার্স নিয়ে এসছে, তো বলে আমাকে লাইটটা জ্বালিয়ে দেন, আমি সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাবো, মানে লাইট অফ করবেন না। এরকম প্রায় 7 দিন কিন্তু লাইট টাও অফ করার পরে কোনো ধরনের রিমেডি আসে না। সাত দিন পরে আবারও ঠিক একই অবস্থায়, রাত এরকম যখন গভীর হয় তখনই তার হাতের কেউ স্পর্শ করে, হাতটা ধরে কান্না করছে, এরকম অবস্থা। তো এরকম প্রতিদিন যাচ্ছে আর রাতের বেলা তিনি এই জিনিসটা ফিল করছে, তার রুমের মধ্যে কেউ আছে এবং কান্না করে যাচ্ছে। আর তার কাছে মনে হচ্ছে যে আমার যে হাত পা, আমার বেডের মধ্যে কেউ ভর দিয়ে বসেছে। আমার আপনি কেউ খাটের আপনার বেডে যদি কেউ বসে আপনি নিশ্চয়ই টের পাবেন। তো উনি কি বলেছে যে আমার বেডের উপরে কেউ আছে, আমি কি আমি কারো এক প্রেজেন্স অনুভব করছি। তো এখন তো ডাক্তারকে এমনিতে সে কথা, তো সারাক্ষণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকতো, বলে যে আমার এটা কি হলো, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি আমার সারাক্ষণ চিন্তার ফসল নাকি আমি জানি না। তো তিনি বলছে যে আমি কি করবো বুঝে ভেবে উঠতে পারছি না, মা বাবাকে জানাবো নাকি জানাবো না। তারা তো একটাই রিপ্লাই দিবে যে আসলে আমি এখন যে শকে আছি, আমার কাছে মনে হচ্ছে বারবার এই স্পর্শটাই মনে হয় যে এখন ফেক, এটা মনে হয় আমার নিজের ভুলের চিন্তা। কিন্তু লাস্ট দিন যখন আমাকে এই কথাটা বলল, যখন প্রায় এক মাস হয়ে গেছে, সে জাস্ট একটা ভয়েস শুনেছে। এই ভয়েসটা এরকম ছিল যে আমি বাঁচতে পারিনি, আমি বাংলায় বললাম, এটা আসলে বাংলায় বলা নেই, আমি বাঁচতে পারিনি। এই ভয়েসটা সে শুনেছে এবং প্রপারলি ক্লিয়ার ভয়েসে শুনেছে, এটা তার ওয়াইফের ভয়েস।
আচ্ছা,
তিনি চোখের পানি এসে মনে করেন রাসেল ভাই লাস্ট ওই ঘটনা ওইটা শোনার পর থেকে আগামী তিন চার মাস তার অবস্থা এরকম আশঙ্কাগ্রস্ত ছিল। সে কাউকে দেখলেই ভয় পেয়ে যেত এবং কোনো ভয়েস শুনলেই ভয় পেয়ে যেত। তো সে একটা সময় বাবা মাকে বলে আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর থাকবো না এই অবস্থায়। সে বাসায় ব্যাক করে, তো বাসায় যাওয়ার পর আসলে প্রথম দিন থেকে একদম নর্মাল। সে বলছে হসপিটালের ঝামেলা আমার শেষ, এভরিথিং ইজ গন, আমি এখন বাসায় একটু আরাম করে থাকি। ঠিক চার থেকে পাঁচ দিন পর বাসায় ব্যাক করবার পর, চার থেকে পাঁচ দিন পর, 2003 এর দিকে শুরুর দিকে, তো বাসায় ব্যাক করবার পরে তিনি আমাকে যেটা বলল যে আমি প্রথম যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম, রাত করে বই পড়ছিলাম, প্রায় তখন 10-11 বাজে। এমন সময় আমি শুনি যে আমার রুমের মধ্যে খাট যে পাশে আছে তার পিছনে একটা ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলে কে জানি চুল আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক বড় বড় ছিল, তো যখনই চুল আঁচড়াত আমি সেই সাউন্ডটা পেতাম। তো সে কে জানি চুল আঁচড়াচ্ছে আমার রুমের ভিতরে, তো রাত 10-11, আমার মা আমার রুমে নক করে ঢোকে, তো চুল আঁচড়াচ্ছে, সে উকি মারছে যে কেউ আছে কিনা, কিন্তু এরকম কারো প্রেজেন্স তিনি পাচ্ছেন না। তিনি চিন্তা করতে লাগলেন এইটা আরো ওয়ার্স্ট হতে পারে, এটা কতটুকু ব্যস্ত হতে পারে তিনি এতটুকু মানে এখন যে ঘটনাগুলো বলবো সেটার সাথে তিনি মিলাতে পারেন নাই। তিনি এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রেজেন্স পেতেন, স্পেশালি জানালা দিয়ে সবসময় একটা কেউ হেঁটে যাচ্ছে এরকম প্রেজেন্সটা সবসময় পেতেন। তো সবচেয়ে কঠিন যেটা আর কি, তার ঠিক মাথার পেছনে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, এই প্রেজেন্সটা তার প্রতিদিনই লাগত। রাত 2-3 পরে যখন তার গভীর ঘুমত তখন এই ঘুম ভাঙতেই মাথার হাত বুলানোর কারণে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে,
ভয়ঙ্কর ব্যাপার।
তো সব শেষ দিনের দিকে যাই, তিনি রাত্রেবেলা মুভি দেখছিলেন, মুভি দেখে জাস্ট কম্পিউটার থেকে উঠলেন, উঠে তার সাপোর্ট ছিল তখন হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যেতেই দরজা খুলতেই তিনি দেখলেন আয়না বরাবর একটা মহিলা দাঁড়ানো। উনি থমকে যায়, উনি দেখে থমকে যায়, বলে যে আমি চেহারা এই পাশ থেকে দেখে মিলাতে পারছি না, কিন্তু সাইজ এন্ড শেপ, বডি এবং হাইট সবকিছু আমার ওয়াইফের সাথে মিলে যাচ্ছে।
আচ্ছা,
আয়নার দিকে যে মেয়েটা তাকিয়ে আছে সে আয়না থেকে এক ফোটাও ফেরাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি বারবার যে কে এখানে, কে? অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন তাকাচ্ছে না আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম, এখানে কে? তো যখন তিনি তার দিকে মুখ দিল, মুখ মানে তার দিকে তাকালো, তখন দেখলো যে এক পুরো থেতলানো একটা ফেস তার দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায় একটা ওয়ার্ড শুনে রাসেল ভাই, এটা হচ্ছে যে তুমি ভালো থেকো, শুধু একটা ওয়ার্ড শুনে তার কাছ থেকে ওইখান থেকে আসে, আর কোনো শব্দ কোনো সারা শব্দ পায়নি। লাস্টে সাজাস্ট জাস্ট একটা কথা বলে যে তুমি ভালো থেকো। এটার পর তিনি আর কিছু মনে করতে পারেন নাই এবং তার বাবা মাকে বলে যে আমি এই দেশে আর থাকবো না। সামহাও আমাকে, তিনি 12 বছর বয়সে আমি বলেছিলাম ইউএসএতে আসেন, তুই আমাকে যেভাবে পারো বাংলাদেশে সেটেল করে আস, আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না। তো মাঝখান দিয়ে তার বাবা মাকে অনেকবার চেষ্টা করে যে বলার জন্য যে এই ঘটনাগুলো হচ্ছে, তার বাবা মা বলে বাবা এটা তোর নিছকে তোর ভুল ধারণা, তুই অনেক ফিল করিস, তুই অনেক পছন্দ করতি, দেখেই জিনিসগুলো বারবার তোর চোখের সামনে আসছে, তুই এক কাজ কর বাংলাদেশে যেহেতু ডিসিশন নিয়েছিস বাংলাদেশে চলে যা, আমি দিয়ে আসবো।
আচ্ছা,
তো বাবা আর মা নিজে বাংলাদেশে এসে তাদের যেখানে ফ্ল্যাট আছে সেখানে তাদের বাড়ি আছে সেই জায়গায় তাকে উঠিয়ে দিয়ে সেটেল ডাউন করে একটা ছেলের সাথে রেখে তার বাবা মা ঠিকই ইউএসএ ব্যাক করে। এরপর থেকে আসলে ভাই কোনো সমস্যা নেই। হয়তো আমার এটা কোনো ভুল ছিল, তিনি যে জায়গায় তার ওয়াইফের কবর কর দেওয়া হয়েছে আর কি, তো সেই জায়গায় যায়, জাস্ট দূর থেকে কাছাকাছি না দূর থেকে তাকিয়ে জাস্ট দেখতে যাচ্ছে যে তার ওয়াইফ যেখানে কবর দিয়েছে। রাসেল ভাই সেই চেহারা তিনি আবারও দেখতে পান সেই কবরের কাছে, একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে সেই থ্যাতলানো বডি। তো সে আর বলে যে না এখানে আসলে আমার এই সমস্যাটা বারবার আমি ফেস করছি, আমাকে বাংলাদেশে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। তো সে যখন যাবে চলে আসবে বাংলাদেশে, তখন সপরিবারে একটা মিটিং হচ্ছিল, তখন কথায় কথায় তার মা একটা কথা বলেছিল যে তার ওয়াইফ যখন মারা যায় তার যখন ওয়াইফের ডেড বডি রিসিভ করে তাকেও রেস্কিউ করে তখন তার ওয়াইফের হাতটা তার হাতে শক্ত করে ধরা ছিল, ওইটা ছোটাতে খুব কষ্ট হয়েছে, এত শক্ত করে ধরা ছিল যে ওইটা ছোটাতে খুব কষ্ট হয়েছে। তো এরপর সে ব্যাক করে বাংলাদেশে চলে আসে, এখানেই প্র্যাকটিস করছে রাসেল ভাই, ওনার নাম ডক্টর হারিস চৌধুরী।
আচ্ছা,
আমার খুব ঘনিষ্ঠ পেশেন্ট এবং আমি ডেন্টাল সার্জন দেখেই তিনি বলেছে যে আমার ওয়াইফও ডেন্টিস্ট ছিল, সেই থেকেই সেই ঘটনার উৎপত্তি।
ওকে,
এটাই ছিল আসল ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা এই মাত্র একটা ফেসবুকে পোস্ট করলাম, ফেসবুক পোস্ট করলাম, যেটা হচ্ছে আপনারা পাবেন ভূত এফএম আরজে রাসেল ভূত এফএম পেজে, এবং আপনারা চলে যেতে পারেন www.facebook.com/bhootfm.rasel এবং সেখানে গিয়ে আপনারা পোস্টটা চেক করতে পারেন, যেটা কিছুক্ষণ আগে আমরা যে ঘটনা শেয়ার করছিল ডক্টর আলিফ তখনকার একটা পোস্ট। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনা যাবে, তবে তার আগে কিছু কথা, সেটা হচ্ছে যে অনেকেই আপনারা জিজ্ঞেস করেন একটা প্রশ্ন, যে সেটা হচ্ছে ভূত আছে কি নাই, এই ধরনের কোয়েশ্চেন আজকেও আমাকে কয়েকজন করেছেন, আজকেও একটু আগেও করেছেন। তো এই জিনিসগুলো হয় কি আসলে, সত্যি কথা বলতে কি আপনারা অনেকেই ডেকার্টের নাম শুনেছেন এবং সম্পর্কে যারা জানেন বা এবং তার সম্পর্কে যারা পড়েছেন তারা একটা জিনিস জানেন যে পৃথিবীতে দুই ধরনের জিনিস কিন্তু আছে। মানে একটা জিনিস হচ্ছে কি যে আপনি যেই মুহূর্তে কোন জিনিস দেখলেন সেই মুহূর্তে সেই জিনিসের অস্তিত্ব তৈরি হলো, মানে আপনি দেখার আগে পর্যন্ত ওটা এক্সিস্ট করে না, আপনি যখন দেখলেন তখন সেটা এক্সিস্ট করে, আর আপনি যতক্ষণ দেখছেন না আপনার পেছনে কোনো পৃথিবী আছে কি নাই, আপনার পেছনে একটা পুকুর আছে কি নাই, বা আপনি চেয়ারে হেলান দিয়ে আছেন আপনার পেছনে যে হেলান দেবেন সেই চেয়ারের অংশটুকু আছে কি নাই, যতক্ষণ পর্যন্ত আপনি স্পর্শ না করছেন যতক্ষণ পর্যন্ত আপনি হেলান না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত হাউ ডু ইউ নো যে ওটা আছে ওখানে, আপনি বলতে পারেন না। একটা জিনিস ঠিক একইভাবে এক্সিস্ট করে, সেটা কি মানে অনেক কিছু সমাধানের পরে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আর একটা জিনিসের অস্তিত্ব আছে, সেটা হচ্ছে আপনার সন্দেহ বা আপনার মন যা বলে। আমরা আজকে বিকালবেলায় একটা ক্লাসে এরকম আলোচনা করতেছিলাম, তো সেই জন্য আমি বলছি যে আপনার মনের ভিতর যে সন্দেহ ভয় বা আছে হয়তো, এই যে এই ব্যাপারটা, এই যে মনের ভেতরে জমাট বাঁধা যে সন্দেহ বা মনের ভেতরে যে বিশ্বাস, মনের ভেতরে যে চিন্তা, যে যে ব্যাপারটা এবং সেটার কারণে যে অবলোকন করা বা যেটা ভিজুয়ালাইজ করা বা দেখা, সেই জিনিসটার কিন্তু একটা অস্তিত্ব আছে। যেমন সংশয়, কনফিউশন যদি বলি বা আশঙ্কা যদি বলি, হ্যাঁ, এই জিনিসগুলোর কিন্তু অস্তিত্ব আছে। মানে আপনি যখন ভাবছেন যে কোন একটা বিপদ আসবে সেই মুহূর্তে কিন্তু আপনি বিপদের অস্তিত্বের জন্ম দিচ্ছেন, অর্থাৎ বিপদটার জন্ম দিয়ে দিচ্ছেন আপনি। তো পৃথিবীতে এইভাবে আপনি যখন ভাবছেন যে ভয় নামে একটা কিছু পৃথিবীতে আছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু ভয়ের একটা অস্তিত্ব আপনি নিজের অজান্তে নিজেই ক্রিয়েট করে ফেলছেন। আপনি যদি মনে করেন যে ভূত আছে, এই বাথরুমের মধ্যে ভূত আছে বা এই ওয়াশরুমে ঢুকলেই এইরকম চেহারার কিছু একটা দেখব, আপনি কিন্তু অস্তিত্ব ক্রিয়েট করে ফেলেছেন। এবং তারপরে সেই অস্তিত্বের সাথে আপনি মুখোমুখি হবেন কিনা সেটা অবশ্য অনেক যুক্তিতর্কের ব্যাপার, এবং মুখোমুখি হতেও পারেন, সেটা আপনার হ্যালুসিনেশন কিনা, সেটা আপনার মাথার মধ্যে ঘটেছে কিনা নাকি বাস্তবেই ঘটেছে, হতে পারে আমাদের প্যারালাল ওয়ার্ল্ডের সাথে যদি আপনি সামহাও কানেক্টেড হয়ে যান, কোনোভাবে, যদি প্যারালাল ওয়ার্ল্ড বলে কিছু থাকে। এবং সেই ওয়ার্ল্ডের অনেক থাকে না, যে গতবার আমরা একটা ঘটনা শুনেছিলাম এরকম, যে একজন মানুষ স্বপ্নে দেখছেন যে তিনি সি বিচে হেঁটে বেড়াচ্ছেন, তিনি যখন ফিরে আসলেন ঘুম থেকে উঠে দেখলেন তার পায়ে বালি লেগে আছে এবং সেটা হচ্ছে সমুদ্রের বালি। তার মানে কি, তিনি স্বপ্নের দুনিয়ায় গিয়েছিলেন বা ওই ওয়ার্ল্ডে গিয়েছিলেন। যদি এটা ধরি যে এটা সত্যি ঘটনা, একবার সত্যি যদি ধরি, তাহলে সেখান থেকে যখন ফিরে এসছেন তখন সেই ওয়ার্ল্ডের কোন একটা কিছু সঙ্গে নিয়ে ফিরে এসেছেন। ঘটনাটা খুব অদ্ভুত। এরকম আরেকটা ঘটনা আমি আপনাদের এই মুহূর্তে শোনাতে চাই, যেটি আমাদের ইমেইল করেছেন আমাদের একজন লিসনার, এবং সেটা আমি পড়তে চাই এখন। যা লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি শাওন, বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়াতে, কাজের জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। আপনি যদি আমার ঘটনাটি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি আমার আব্বুর মৃত্যুকে কেন্দ্র করে। আমার আব্বু প্রায় ৩৫ বছর সৌদি আরবে কাজ করেছেন। ২০১১ সালের ডিসেম্বরে তিনি একেবারে চাকরি ছেড়ে দেশে চলে আসেন। আব্বু আসার পরপরই আব্বুর হার্টে ব্লক ধরা পড়ে। ডাক্তার ওনাকে ওপেন হার্ট সার্জারি করতে বলেন এবং ২০১৩ সালের জানুয়ারির ২২ তারিখ ঢাকার একটি স্বনামধন্য হসপিটালে আব্বুর অপারেশন হয়। কারণবশত আমি হসপিটালের নাম বলছি না, অপারেশনের ১২ দিন পর ডাক্তার আব্বুকে রিলিজ করে দেন। তারপর আমরা তখন নারায়ণগঞ্জে থাকতাম, আমি আব্বুকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসি। সেদিন সন্ধ্যাবেলাতেই আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি হতে না দেখে আব্বুকে ১২টায় এবার অ্যাম্বুলেন্স যে হসপিটালে অপারেশন করা হয়েছিল সেখানে আবার নিয়ে আসি আমরা, এবং তার শারীরিক অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না। এবং সেদিন সন্ধ্যাবেলাতে আব্বুর শরীর খারাপ হতে থাকে, আব্বুর শারীরিক অবস্থার উন্নতি না দেখে আমরা যখন নিয়ে আসলাম, ১২টায় যে হসপিটালে অপারেশন হয়েছিল সেখানে আবারও নিয়ে আসলাম। কর্তব্যরত ডাক্তার আব্বুকে সিসিইউতে ভর্তি করতে বলেন এবং আইসিইউতে ভর্তি করতে বলেন, এবং ডাক্তার আমাকে কিছু ঔষধের নাম লিখে একটি একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন যে ওষুধগুলো আনতে হবে। আমি আর আমার ফুফাতো ভাই, আম্মু আর ছোট বোনকে আব্বুর আইসিইউর বাইরে বসতে বলে দ্রুত ফার্মেসির উদ্দেশ্যে বের হয়ে যাই। রাত প্রায় ১:৩০ বাজছিল তখন। আব্বুকে রাখা হয়েছিল সপ্তম তলায়, আর হসপিটালের নিচের তলায় ছিল ফার্মেসি। রাত বেশি হওয়ায় লিফট বন্ধ ছিল, তাই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামি। ফার্মেসির সামনে এসে দেখি ভেতরে দুজন লোক আছে, তবে তারা দুজনেই ঘুমোচ্ছে, তাদের ঢাক দিতে হবে। এমন সময় আমার কাঁধে একটা স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরতেই দেখলাম আমার আব্বু উজ্জ্বল সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। বিল্ডিং এর ওপরে দিকে আঙুল দেখিয়ে আব্বু ইশারা করে বললেন, তোমার মা বোনকে গিয়ে সামলাও। আমি ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিলাম। আব্বুকে কিছু বলতে যাব ঠিক তখনই আমার পকেটের মোবাইলটা বেজে উঠল। আমার ফুফাতো ভাই ফোন করেছে। ফোন হাতে নিয়ে দেখি আমার সামনে কেউ নেই। আমি আর কিছু ভাবতে পারি না। ফোন রিসিভ করতেই আমার ফুফাতো ভাই আমায় বলল, ভাই ওষুধ লাগবে না, ওপরে আসো। আমি দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে উঠতে থাকি ওপরে। ওপরে উঠতে উঠতে সিঁড়ি থেকে আমার বোনের মায়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার ফুফাতো ভাই আমাকে দেখে কাছে জড়িয়ে বলল, ভাই মামা তো আর নেই। আমার সারা শরীর যেন বরফের মতো জমে গিয়েছিল। এই জন্যই কি হাসপাতালের নিচে আব্বুকে একটু আগে দেখতে পেয়েছিলাম। আব্বুর উপদেশটা মনে পড়ে গেল। মা বোনের কাছে গিয়ে বসলাম। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার একটি গ্রামে। আব্বুকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে আমরা সেদিন রাতেই একটা অ্যাম্বুলেন্সে আব্বুর মৃতদেহ নিয়ে আমাদের গ্রামের বাড়ির দিকে রওনা হই। অ্যাম্বুলেন্সে আমি, মা, বোন, দুই ফুফাতো ভাই আর আমার মামা যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে ওঠার পর থেকেই আমি জিকির করতে থাকি আমার আব্বুর জন্য। অ্যাম্বুলেন্সের সাইনবোর্ড এলাকার কাছাকাছি আসতেই আমার মোবাইলে আমার ছোট কাকার ফোন আসে। আমি ফোন রিসিভ করতেই অ্যাম্বুলেন্স থেমে গেল। কি হয়েছে জানতে চাইলে ড্রাইভার বলল তার নাকি গাড়ির পেছনের দিকের দুটো চাকাই নষ্ট হয়ে গেছে। অগত্যা অন্য একটি অ্যাম্বুলেন্স ফোন করে আনা হল। আমার আব্বুর মৃতদেহ সেই অ্যাম্বুলেন্সে নিয়ে আবার রওনা হলাম। ভোর প্রায় পাঁচটার দিকে অ্যাম্বুলেন্স 2500 এলাকায় আসলে আমার মোবাইল ফোন আসে আমার ফুপুর। সেই ফোন রিসিভ করার সাথে সাথে গাড়ি থেমে যায়। এবারেও অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে তার গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে, সেটি বদলাতে হবে। যাই হোক, এরপর আর কোনো সমস্যা হয় না। সকাল 8:30 আমাদের গ্রামের বাড়িতে আমরা পৌঁছে যাই। পৌঁছানোর পর সেখানে মুরব্বীরা সিদ্ধান্ত নেন যে সকাল 10:00 আব্বুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আমাদের গ্রামের মাদ্রাসা মসজিদের আব্বুর শোক সংবাদ সহ মাইকিং করে দেওয়া হয়। আমাদের মাদ্রাসা মাঠটি বেশ বড়, সেখানে একসাথে কম করে 5-6 হাজার মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। তবে আমাদের গ্রামের লোকসংখ্যা এত বেশি না হওয়ার কারণে সেখানে ঈদের সময় সর্বোচ্চ মাঠের অর্ধেক পর্যন্তই সকল মানুষের স্থান সংকুলান হয়ে যায়। অথচ আব্বুর জানাজার সময় দেখা গেল পুরো মাঠ ভর্তি মানুষে ভরপুর, বেশিরভাগ মানুষই সাদা পাঞ্জাবি পরিহিত। আব্বুর জানাজা শেষে অনেকে বলছিল যে এত মানুষ হতে তারা আর কখনো আগে দেখেনি। তা আবার শোক সংবাদ প্রচারের মাত্র ঘণ্টা দেড়েকের মাঝে। যাই হোক, যত সময় আব্বুর জানাজা শেষ করে আব্বুকে কবর দেয়া হয় আমাদের পারিবারিক কবরস্থানে। আমি পরে আমাদের এলাকার একজন হুজুরের কাছে পুরো ঘটনাটা বলি। আমাকে বলে রাখা ভালো যে আব্বু না পারতে কোনদিন নামাজ কাজা করেন নাই, তাছাড়া নিয়মিত কোরআন শরীফও পাঠ করতেন। তো হুজুর আমায় বলেছিলেন যে আমার আব্বু হয়তো পুণ্যাত্মা ছিলেন, সেজন্য তিনি তার মৃত্যুর সাথে সাথে পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমায় দেখা দিয়েছিলেন। রাস্তায় ফোন আসার পর আমি জিকির বন্ধ করেছিলাম বলেই হয়তো অ্যাম্বুলেন্সের সমস্যা দিচ্ছিল। আর আব্বুর জানাজার ঘটনার কথায় তিনি বললেন যে পুণ্যাত্মার জানাজায় মানুষ বাদেও ভালো জিনেরাও অংশগ্রহণ করে। আমি জানি না আব্বুর মৃত্যু পরবর্তী যা ঘটেছে সেগুলো কতটা যুক্তিযুক্ত। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো সময় পেলে পাঠিয়ে দেব। ধন্যবাদ আমার আব্বুর ঘটনাটি সবার সাথে শেয়ার করার জন্য। এ ছিল ঘটনা। আমরা ফেসবুক পোস্টে কি লিখেছে সেগুলো পড়ব, আমরা আপনাদের আরো ঘটনা নিয়ে আসব। সেই ঘটনা আসার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং আমরা বলে দিই যে এই মুহূর্তে আমরা আছি গুলশানের সিক্স সিজনস হোটেলে এবং এখানে ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট এবং সারাটা দিন আমরা অনেক চমৎকার, মানে যারা এখানে এসছেন তাদের প্রত্যেকের আতঙ্কিত মুখ দেখেছি আমি আর কি, এবং এখানে যে এক্সপিরিয়েন্সটা তারা করেছেন ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্সটার পরে সবার মুখ আমি দেখেছি, কারো মুখ মানে সবাইকে অনেক পেল লেগেছে। আমার কাছে বেরিয়ে আসার পর শান্ত হতে অনেক সময় লেগেছে। আমি আমাদের সঙ্গে দুই একজন আছেন যাদের আমি গুজবাম্প হতে দেখেছি বের হয়ে আসার পরে। সো অদ্ভুত সুন্দর অ্যারেঞ্জমেন্ট যেটা আগামী 5 দিন চলবে। সো আপনারা অবশ্যই আসতে পারেন আপনাদের এই মানে এখানে এসে যে হন্টেড হাউসটা এখানে আছে সেখানকার সবকিছু আপনারা উপভোগ করবেন সেটা আমি বিশ্বাস করি। একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব এবং তারপরে আশা করছি যে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM এন্ড ডু ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই, সাকিব আছে আমাদের সাথে, আমাদের সাথে মনির ভাই আছেন, সুমন ভাই আছেন, আমিদ আছেন, আরজে আমিদ। এছাড়াও আমাদের যে ব্যাক অফিস অর্থাৎ আমাদের রেডিও ফুর্তি অফিসে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কিন্তু আমাদের সাথে শাহিন ভাই আছেন এবং তিনি আমাদের এদিক অপারেট করছেন। সো সবাই আছেন এবং আশা করছি সবার মিলে একটা জমজমাট এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। আপনারা অনেকেই ফেসবুকে লিখছেন, আমি দেখি যে ফেসবুকে কে কি লিখেছেন। ততক্ষণে আমরা একটা ঘটনা শুনে আসবো আহমেদ বাবু ভাইয়ের কাছ থেকে। বাবু ভাই, থ্যাংকস ফর কামিং
এন্ড থ্যাংকস
ফর বিং হিয়ার, মানে আমরা উই লাভ ইউ।
ওকে রাসেল ভাই, স্টোরিটা হচ্ছে লাইনা নামের একজন, সে জর্জিয়া থাকে। and she's an American. আমি তাকে বলেছি যে আমি তার কাহিনী বলবো এই সময়টাতে স্পেশালি. সো ক্যান আই সে সামথিং টু হার ইফ শি ইজ লিসেনিং টু দ্যাট?
ইয়েস 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 ডেফিনেটলি.
ওকে লাইনা, ইফ ইউ আর লিসেনিং, ইউ নো রাইট নাও আই এম গোনা শেয়ার ইওর স্টোরি, ইউ নো স্পেশালি, অফ কোর্স ইটস ইন মাই ল্যাঙ্গুয়েজ, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট ইউ নো জাস্ট নো দ্যাট শেয়ার ইওর স্টোরি.
লাইনা, হ্যাপি স্পুকি হ্যালোইন, এন্ড আই হোপ ইউ আর লিসেনিং এন্ড হোপ ইউ আর এনজয়িং, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস.
ওকে, ওয়াল রাসেল ভাই, স্টোরিটা হচ্ছে লাইনা তখন হাই স্কুলে পড়ে আর কি, হাই স্কুলের স্টুডেন্ট, এখন সে ইউনিভার্সিটি শেষ করে ফেলেছে.
আচ্ছা.
সো ওই রকম একটা সময়ে একটা বিকেলে ওর ফ্রেন্ডের সাথে নদীর পাড়ে যায়, অ্যান্ড দ্য ডে ইজ টু গো ফিশিং, মাছ ধরতো আর কি, ফিশিং পোল দিয়ে.
আচ্ছা.
তো ও আর ওর ফ্রেন্ড দুজনে মাছ ধরছিল, তো মাছ ধরতে ধরতে একটা সময় ও একাই রয়ে গেল আর কি. ওর ফ্রেন্ড একটা মাছ ধরেছে, ধরে সে মাছটা উঠিয়ে নিয়ে গেছে, আর ও একা বড়শি ফেলে বসেছিল, অ্যান্ড লাইক বসে আছে, সে গান শুনছে হেডফোনে. সো এমন সময় তার বড়শিতে মানে নাড়া লাগে যে বড় কোনো মাছ আছে, এবং সে মানে সে অ্যামেচার ছিল মাছ ধরার ব্যাপারে, স্টিল শি ট্রাইড লট, সে অনেক চেষ্টা করছিল মাছটাকে উঠানোর, সে বন্ধুর নাম ধরে চিৎকার করে. সো ফ্রেন্ডটা একটু দূরে ছিল বলে আসে না. এক সময় যেটা হয়, ফিশিং পোল টান দিতে দিতে তার এত জোরে টান দেয় যে ইটস লাইক মানে ফিশিং পোল কিন্তু ফ্লেক্সিবল হয়, হ্যাঁ, কিন্তু সে ফ্লেক্সিবল জিনিসটাও ঠিক এমন ভাবে টান দেয় যে লাইক তার হাত থেকে ছিটকে নিয়ে চলে গেল পানির নিচে. সো জিনিসটা খুব বড়, এবং নেওয়ার পর তার হাতটা বেশ ছড়ে যায় আর কি, অ্যান্ড সে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে পানির দিকে যে এরকম এত শক্তিশালী, এত জোরে নিয়ে গেছে জিনিসটা. এবং ঠিক এই সময় আপনার ওই পানির নিচ থেকে সে বেশ বড় কতগুলা বাবল দেখতে পায়, উঠে আসে, মানে লাইক বিগ বাবল, হ্যাঁ, মানে বড় পানির কিছু
বুদবুদ, যেটা
বড় বুদবুদ উঠে লাইক 2-3 feet দূরে. তো সে একটু ভয় পায় যে এটা কি কোন অ্যালিগেটর বা সামথিং কিনা, তো সে একটু সরে আসে সামনের থেকে. তো সরে আসার পরে দেখে যে মানে ও মানে কিছুক্ষণ ওখানে একটু বোরিড থাকে, এবং একটু বন্ধুর কাছে হেঁটে যায়, বলে যে এরকম হয়েছে. তো বন্ধু বলে যে হতে পারে কোনো বড় ট্রাউট বা কোনো মাছ হয়তো তোমার এটা ধরেছিল, এবং এই কারণেই হয়তো জিনিসটা এইভাবে ছড়ে গেছে হাত থেকে. তো যাক, কাহিনটা এইভাবে মানে ওখানে ওখানে ওই জিনিসটা ওখানে শেষ হয়ে যায়. এরপরে 3-4 দিন পরে একদিন ওর বাসায় ওর ফ্যামিলির যারা ছিল সবাই মেম্বার বাসার বাইরে যায়, ইটস লাইক মানে একটা মোটামুটি ভালো ডিস্টেন্সে, লাইক 60-70 miles অ্যাওয়ে ফ্রম দ্য হোম, তারা যায় ওখানে বেড়াতে. বাসার মধ্যে ও একলাই থাকে, ওর বাসার পেছনে একটা লেক আছে, এবং লেকের পাশে বেশ বড় একটা লন, হ্যাঁ, বেশ বড় একটা লন. তো আমি জাস্ট বাসার বর্ণনা দিয়ে রাখছি এই কারণে যে বুঝতে সুবিধা হবে মানুষের. তো লেকের পাশে লন, এবং লনের পর থেকে তার বাসাটা, এবং লন থেকে তাদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স, নিচ দিয়েও ঢোকা যায়, আবার ওপরেও সিঁড়ি আছে ওঠার পেছন দিয়েও.
আচ্ছা.
তো লিভিং রুমে বসে আছে, টিভি দেখছে তখন সে, তো এই সময় তার দরজার মধ্যে নক হয়, টকটক করে তার অ্যাপার্টমেন্টের, মানে অ্যাপার্টমেন্ট না, ওই বাসার দরজায় নক হয়। সো দরজা নক হওয়ার পর ও লাইনা যে দরজা খুলে দেখে যে ওর একটা ফ্রেন্ড আছে, স্টেইসি নাম, সে দাঁড়িয়ে আছে. তো স্টেইসিকে দেখে ও একটু অবাক হয় যে বলে, স্টেইসি তুমি তো বেশ দূরে থাকতে আমার এখান থেকে, ইউনো ইউ লিভ ফার কোয়াইট ফার ফ্রম হিয়ার, প্রায় ওর থেকে প্রায় 30-35 miles অ্যাওয়ে, এবং দেখাও হয় না স্টেইসির সাথে তার প্রায় মানে বেশ সপ্তাহ 2-3 আগে একবার দেখা হয়েছে এরকম। তো বলে যে কি ব্যাপার, তো সে তেমন কিছু বলে না, বলে যে আই জাস্ট কেম টু সি ইউ, বলো ওকে। তো বসে যায়, বলে যে বাসায়, ও নিজেই বলতেছে যে দেখে স্টেইসি কথা কম বলছে, বলে যে আমার বাসায় কেউ নাই, সো এভরিবডি ওয়েন্ট আউট, তো তুমি বসো, আমরা গল্প করি ইয়ে করি। তো বলে তো বলতেছে যে ডু ইউ ওয়ান্ট সামথিং, তো জিজ্ঞেস করে স্টেইসি কিছু খাবে কিনা, স্টেইসি অ্যাকচুয়ালি মানে বলে মানে কিছু বলে না, কিছু খাবে না, কিছু বলে না, বাট ও স্টিল সে চলে যায় তার কিচেনে কিছু নিয়ে আসতে।
আচ্ছা.
তো ওয়েন ও যখন কিচেন থেকে আপনার ওই ইয়োগার্ট অ্যান্ড স্টাফ মানে নিয়ে আসে, আসার পর এসে দেখে যে ওর লিভিং রুমের যে ইটা থাকে, মানে টেরেসের যে জানলাটা, মানে একটা শাটার ডোর ছিল, ওটা খোলা, ওটা খোলা এবং বাতাস আসছে বেশ, এবং ইট ওয়াজ লাইক মানে এরকমই মানে আর কি, একটু শীত আসার আগে সিজনটা। তো জর্জিয়ার ওয়েদার কিন্তু অনেক জায়গায় ঠান্ডা পড়ে, অনেক জায়গায় আপনার বেশ একটু
আমাদের মতো অনেক
আমাদের মতো, হ্যাঁ, তো ওরকম বাতাস আসছে। তো ও যখন এরকম দেখে, ও মানে বলে কি ব্যাপার, এটা খুললো কোথায় গেল, জাস্ট একটু কিউরিয়াস হয়ে হেঁটে যায়। তো যে টেরেসের বারান্দায় দাঁড়ায়, মানে রেলিং দিয়ে বারান্দা আছে, ওখান থেকে দাঁড়ায় দেখে যে দূরে মানে ওর যে লনটা, লনটা বেশ বড়।
আচ্ছা.
দূরে পানির পাশে কেউ বসে আছে, আর কেউ নাই, মানে অবয়ব দেখে বোঝা যাচ্ছে একটা মানুষ বসে আছে। তো মনে করে যে স্টেসি মনে এখান থেকে বের হয়ে যায়, ওখানে পানির পাশে বসছে, তো শি গেটস কাইন্ড অফ ওরিড যে ওই পানির পাশে এলিগেটর থাকতে পারে, এটা থাকতে পারে, এরকম রাতের বেলা মানে 9-10 বাজে এরকম সময় তো ওখানে বসার কিছু নাই। সো ও হেঁটে যায় ওখান থেকে ডাকে, ওই যখন লনের উপর দিয়ে যাচ্ছে তখন ডাকতেছে স্টেসি স্টেসি, তো ওখান থেকে কোনো উত্তর দিচ্ছে না সে। সো ও হেঁটে হেঁটে যখন ওর কাছে যায়, কাছে যে দেখে পিছন ফিরে বসে আছে ওই স্টেসি বসে আছে, বুঝতে পারে যে শার্টটা দেখে টি শার্টটা দেখে যে ও বসে আছে। সো একদম কাছে যে ও ডাকে হে স্টেসি বলে ডাকে, ডাকার পর শোনে না, তখন ও গায়ে হাত দেয়, গায়ে হাত দেওয়ার পর দেখে যে স্টেসি মুখ ফিরে তাকায় ওর দিকে। তো যখন তাকায় তখন পর দেখে একদম শূন্য ডেবডেবে একটা দৃষ্টি, জাস্ট লাইক মানে শূন্য দৃষ্টি, মানে কোন ভাবলেশীন একটা চোখ। এবং মেয়েটা তখন স্টেসি মুখটা হা করে, হা করার পর ও দেখে অবাক হয়ে যায় যে ওর মুখের ভেতরটা পুরো কালো, ইটস লাইক কেউ যদি একটা পিং পং কালো পিং পং বল সোয়েল মানে মুখে নিয়ে নেয়, ওটা মুখের মধ্যে বের করলে যেরকম এরকম একটা গোল কালো একটা চাকার মতো মুখের ভেতরে, এবং ওটা আরো বড় হচ্ছে, ওটা বেশ বড় হতে হতে ও তখন ভয়ে মানে লাভ দিয়ে একটু পিছিয়ে আসে। দেখে এই সময় ওই যে স্টেসি মেয়েটা পানির মধ্যে থাপ করে আপনার পড়ে যায়, মানে এক উপর হয়ে
হঠাৎ করে
পড়ে যায়, এবং ও এটা থেকে ফ্রিকড আউট হয়ে চিৎকার করে ওঠে, চিৎকার করে বাসা দৌড় দিয়ে আসে, বাসা দৌড় দিয়ে এসে ও 911 কল দেয়, এবং একই টাইমে সে ওই ঈশ্বর বাসাও কল দেয়। এবার 911 কল দিয়ে বলে যে আমার এখানে আমার ফ্রেন্ড পানিতে পড়ে গেছে, এবং সে স্টেসির বাসায় কল দেয় নাম্বারে। তো ওইখানে বাসায় যে ফোন ধরছে না ধরছে না, এর মধ্যে ওর ওখানে পুলিশ আসে, প্যারামেডিক্স আসে, বলে হোয়াট হ্যাপেন, বলে যে আমার বান্ধবী এরকম এরকম পানিতে পড়ে গেছে। তো বান্ধবীর নাম কি অমুক, তো পুলিশ তো আসলে কথাও শুনে এবং কাইন্ড অফ সাসপিশিয়াস হয় তারা জিনিসটাতে, কেন ফ্রেন্ড পড়ে গেল অনেক কিছু আছে। তো ফার্স্ট ওরা তাড়াতাড়ি সাথে সাথে আপনার পুলিশের একটা টিম যে ওখানে চলে যায়, রেস্কিউ টিম তাড়াতাড়ি পানির কাছে যায় যে দেখে কোথায় পড়ছে, এখানে পড়ছে, অনেক কিছু বলে। সো ওইখানে মোটামুটি রাসেল ভাই একটা একটা সিন ক্রিয়েট টাইপের হয়ে যায় কিছুক্ষণের জন্য। পুলিশ লাইট টাইট মেরে সার্চ লাইট টাইট মেরে রাতের বেলা ই করে ফেলে এবং পানিতে সার্চ করে, অ্যান্ড ওখানে কোনো বডি পাওয়া যায় না, ঠিক আছে। তো পুলিশ বলে যে তোমাকে আমরা ইন্টারোগেশনের জন্য নিতে হবে পুলিশ স্টেশনে, তোমার বাসায় কেউ নাই, স্টিল তার মানুষজন আসে এবং ওই স্টেসির বাসায় ফোন করার চেষ্টা করা হয়। তো কিছুক্ষণ কয়েকবার পুলিশ ফোন করার পর একটা সময় তাদের বাসাতে ফোনটা ধরে, স্টেসিদের বাসায় ফোন ধরে, এবং স্টেসির মা বলে যে হোয়াট হ্যাপেন্ড, কি ব্যাপার, কেন ফোন করা হয়েছে, বলতেছে যে এরকম তোমার মেয়ে পানিতে পড়ে গেছে, বলে আমার মেয়ে মারা গেছে 3 দিন হয়েছে, it's been 3 days she had been died, ebong ai ha ha how could she and how could she fall in the water, is this a joke, eta to ekta joke hote pare na. To police to pura ei jinish ta niye mane ektu bhaba chaka khe je okeo chorom bhoye bole je tumi ki psychopath, tomar somoshya ache,
what a surprise,
je mane bole je tomar psychological problem
ache, right
you shouldn't be staying at home, erokom onek kichu bole bole ke chhore dai। তো মেন্টালি কিছুদিন আপসেট থাকে, কয়েকদিন বাসায় এরকম থাকে। তো যেটা হয় ও স্কুলে যায়, তারপরে স্কুলে যাওয়ার পর একদিন ঠিক ক্লাস শেষ হওয়ার আগে, এই কয়েক কিছুদিন পরেই আর কি, কয়েকদিন পরে, তো ক্লাস যখন শেষ হয় এবং স্কুল আওয়ার শেষ লাস্ট ক্লাস ছিল, তো এই সময় সে আপনার হেঁটে হেঁটে বাথরুমে যায় আর কি, বাথরুমে যায়, বেশ বড় হলওয়েওয়ালা বাথরুম, তার পাশে লকার স্কুল আছে, এবং বাথরুমে যেয়ে সে আপনার বাথরুমে বসে থাকে এই সময় আর কি। এই সময়টা সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে পুরা কোয়াইট হয়ে গেছে চারিপাশ, মানে কোন শব্দ নাই, এবং আপনার পুরা হলওয়েটা দিয়ে একটা শব্দ আসছে, কেমন থপ 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 করে একটা শব্দ, ইটস লাইক ভারী কোন লাইক রাবার প্যাড অথবা মাংসের প্যাড যদি পানিতে ভিজায় ফেলানো হয়, থপ 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 করে আসতেছে, এবং ওর গায়ের লোম দাঁড়া যেতে থাকে। এবং একটা সময় দেখে যে ঠিক পায়ের শব্দটা ওর যে চেম্বারটার মধ্যে আছে তার থেকে ধরেন 2-3 ফিট দূরে থপ থপ শব্দটা থামছে, এবং থামার পরে ওর নাম ধরে ডাক দেয় এলাইনা, এবং একটা মেয়ে কণ্ঠের ডাক, একটু ভারী টাইপের মেয়ে কণ্ঠের ডাক, এবং সে বুঝতে পারে কণ্ঠটা স্টেসির, এবং ও সেখানে তার গায়ের লোম মানে দাঁড়ায় যায়, সে ঘুষ বাম্প হয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, ওর আগের ছোট ফ্রিকড আউট হয়ে এবং মানে প্যানিক হয়ে চিৎকার করে গো ওয়ে। তো যখন চিৎকার করে তখন সে দেখে যে একটা শব্দ হয় মানে ঠাস ঠাস করে গ্লাস যেগুলো আছে ওখানে গ্লাস ছিল প্রত্যেকটা, মনে হলো যে কেউ যদি কোনো ঢিলটাকে ছ্যাঁচড়ায় মেরে ভাঙে, এইভাবে প্রত্যেকটা গ্লাস ভেঙে যায়, এবং শেষের যে ক্যাবিনেটটা ওটা বোধহয় ত্রিম করে শব্দ হয়,
আচ্ছা,
এবং সব পুরা কোনো শব্দ নাই। যাই হোক, সে ফাইনাল ওখান থেকে বেরোতে পারে এবং বেরোতে পেরে সে যে দেখে যে গ্লাস আসলে সব ভেঙে পড়ে আছে, ইটস নট পসিবল যে একটানে এতগুলো গ্লাস কেউ ভেঙে দিয়ে যাবে,
ইটস নট পসিবল।
এবং ওই যে আপনার স্টিলের যে কভার, সেই কভারটাও মানে মনে হচ্ছে যে কেউ জোরে কিছু মেরে ওটাকে
ওটাকে
আমার না আপনার আপনার অনেকটা যে আপনার ট্যাপ খেয়ে
গেছে।
তো এবং ও তারপর হেঁটে বেরোতে যায় যে দেখে যে মেন দরজা আটকে আছে এবং দ্যাট ইজ বিন লক ফ্রম দ্য আউটসাইড। তখন সে ওখান থেকে কি করবে, আবার সে হ্যাজ টু কল দ্য কাপস। হ্যাঁ, লাকিলি ওই সময় অলরেডি মানে মোবাইল ফোন তো আবিষ্কার হয়ে গেছে, কল দিয়েছে এন্ড পুলিশ আসে। এসে পুলিশ এসে তাকে এই এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কথাই বলে আবার।
আচ্ছা,
এবং তারপরে সে বাসায় প্রায়
পুলিশ অলরেডি মানে অলওয়েজ দে থট যে মানে শি হ্যাড সাম মেন্টাল প্রবলেম,
কারণ পুলিশের বইতে কিন্তু প্যারানর্মাল বলে কোনো কথা নাই।
আই নো, দ্যাটস ওয়াই
পুলিশের বইতে নাই, আই থিং আমাদের দেশেও নাই।
দ্যাটস হোয়াট আই
থিং ইজ হোয়াট, বাট বাইরের আপনারা যে এই ইনভেস্টিগেটিভ যে ওরা জিনিসটা যেটা নাকি একটু সুপার ন্যাচারাল পায় সেটা কিন্তু স্টিল ইনভেস্টিগেট করে। এই কারণেই কিন্তু আপনার ওই যে একটা আমরা টিভি
পুলিশ এবং ডক্টরের কাছে এই যে এই প্যারানর্মাল ব্যাপার এগুলো এগুলো হচ্ছে আপনার আসলে সাইকোলজিক্যাল
সাইকোলজিক্যাল, বাট তাদের একটা কিন্তু সিক্রেট উইং আছে যেটা ওরা কারো কাছে ফ্ল্যাশ করে না, বাট দে ডু ইনভেস্টিগেট দোজ।
আমাদের পুলিশ ভাই যারা শুনছেন প্লিজ এরকম কিছু আমাদের শেয়ার করতে তাদের কাছে শেয়ার করে প্লিজ।
সিক্রেট উইং অবশ্যই আছে এবং তারা এবং এটা শুধু নিচের লেভেল না একদম টপ লেভেল পর্যন্ত ওদের একটা সিক্রেট একটা উইং আছে যেটা নাকি যারা এইসব নিয়ে ইনভেস্টিগেট করে, কাজ দে অ্যাকচুয়ালি অ্যাডমিটস দ্য সামথিং ডিফারেন্ট দেন হিউম্যান বিং এক্সিস্টস।
সো
এনিওয়ে অ্যালাইনার ব্যাপারটা একদমই মানে নর্মাল জিনিস, যেহেতু তারা একদম তারা এটাকে নিয়ে খুব মাথা ঘামায় নাই, তাকে সাইকোলজিক্যাল পেশেন্টই মনে করছে এবং তাকে বাসায় পাঠায় দেওয়া হয়। এবং সে অ্যালাইনা খুব সমস্যায় পড়ে এবং রাতের বেলা যে সমস্যাগুলো হতো সে দেখত যে তার যে রেস্টরুম আছে সেই রেস্টরুমে প্রায় কেউ গুনগুন করে গান গাচ্ছে এবং মানে তার ফ্ল্যাশ করে দিচ্ছে, হ্যাঁ ফ্ল্যাশের শব্দ হচ্ছে এবং তাকে ডাকতেছে রেস্টরুমের ভেতর থেকে। রাতের বেলা ধরেন শুয়ে আছে, হঠাৎ করে সে শুনতেছে ওখান থেকে ডাকে ডাকতেছে অ্যালাইনা এবং এমন করে ডাকতেছে মানে ইটস লাইক ফ্রেন্ডলি কল, কিন্তু ফ্রেন্ডলি কলটাই খুব ভয়াবহ
করছিলাম,
ফ্রেন্ডলি কলটাই খুব ভয়াবহ আসলে খুব ঠান্ডা গলায়। এবং এটা সে চেঞ্জ করার জন্য সে মনে করছিল এটা তার বাসা, শি ওয়েন্ট টু হার আন্টস হাউস অন্য জায়গায় এবং সে ফ্লোরিডাতেও মুভ করছিল।
বাট হাউ ডিড শি গেট রিড আউট অফ ইট,
হ্যাঁ এটাই বলছি। এন্ড দেন হোয়াট হ্যাপেন্ড ইজ যে এরকম করতে করতে তাকে তার বাবা মা একসময় চিন্তা করে যে তার বাবা মা তাকে বুঝে যায় শি নোজ লটস অফ র্যাশনাল এক্সপ্লেনেশন, তার অনেক র্যাশনাল এক্সপ্লেনেশন আছে সবকিছু সম্পর্কে। বাবা মা বুঝে যে তার মেয়ে আসলে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার না এবং সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়ার পর সাইকিয়াট্রিস্ট বলে
ভালো হচ্ছে না কোনোভাবে,
সাইকিয়াট্রিস্ট বলে যে আই ডোন্ট থিঙ্ক এনিথিং রং উইথ হার।
কমন সিনারিও ইউনো, যখনই কোন মানে ধরনের এই ধরনের কোন মেডিকেশন বা কোন ধরনের অ্যাডভাইস নিতে যাওয়া হয় মানে মোস্ট অব দ্য কেসেস যা হয় আর কি, আমি তাই বলছি মানুষের কাছে শুনে বলছি, প্রথমে বলা হয় যে সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম পরে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানোর পরে বলে যে না এভরিথিং ইজ নর্মাল। সো হোয়াটস দ্য প্রবলেম, মানে
প্রবলেমটা তো অবশ্যই অবশ্যই প্যারানর্মাল, কারণ পৃথিবীতে তো আমাদের এত সবাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু থিস্ট, এই থিস্ট কিন্তু আসলে কম এবং প্রত্যেকটা থিস্ট যে যারা আছে কেউ আছে মনোথিস্ট, কেউ সবাই কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস বিশ্বাস করে গড অ্যান্ড ইভিল, এক্সিস্টেন্স অফ ইভিল কিন্তু সবাই বিশ্বাস করে। এবং যে মানুষটা একদম নাস্তিক সেও কিন্তু অন্ধকার ঘরে যে ভয় পায়। আপনি আজকে যে আমরা যে হোটেলের নিচে যে এটা দেখলাম আমাদের যে একটা
ডেমনস্ট্রেশন ছিল,
ডেমনস্ট্রেশন ছিল একটা হরর শো ছিল, আই এম শিওর যে যে কোনো মানে নাস্তিক মানুষকে সেখানে ঢোকা দিলে সে ভয় পাবে। থিংস লাইক দ্যাট, এবং হয় সিচুয়েশনস আর ক্রিয়েটেড লাইক দ্যাট, সো হোয়াট আর ইউ স্কেয়ার্ড অফ, কি দেখে ভয় পাচ্ছেন আপনি, ঠিক না? ভয় পাওয়ার কিছু একটা জিনিস আছে
সেটাই।
হ্যাঁ, সো এখানেই কোয়েশ্চেনটা। তো যেটা ব্যাপার হয় যে অ্যালাইনাকে সাইকিয়াট্রিস্ট কিন্তু বলছিল যে শি ইজ কোয়াইট নর্মাল, ইউনো আই ডোন্ট সি এনিথিং রং উইথ হার, শি সিজ থিং, বাট ইটস নট দ্যাট শি ইজ মেকিং আপ, আই ডোন্ট বিলিভ ইট। সো এই জিনিসটাতে অনেক বেশি তার বাবা মা অনেক স্ট্রেংথ পায় যে সাইকোলজিস্টরা তাকে বলছে যে তার সাইকিয়াট্রিস্টরা বলছে যে তার বাচ্চা ঠিক আছে। সো হোয়াট হ্যাপেন ফাইনালি দে টুক হার টু ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ডে নিয়ে যায়, ইংল্যান্ডে চার্চের একটা মিশনের মাধ্যমে তাকে কোর্টে, হ্যাঁ প্রিস্টের কাছে ওখানে নিয়ে যেয়ে তার একটা এক্সোসিজম করতে চায় তারা। তো চার্চের যে প্রিস্ট তাকে দেখে কিছুক্ষণ পরে তাকে ওখানকারই একটা মুসলিম সেন্টার আছে সেখানে পাঠায়, সেখানে পাঠায় বলে যে ওখানে উনি চিনে, কারণ এক্সরসিজমটা নাকি ওখানে লিগাল না করা, তো বলে আপনি ওনার কাছে যান অ্যান্ড হি ইউ নো হি উইল হেল্প ইউ উইথ দ্য সলিউশন। এবং ফাইনালি ওই যে যিনি যার কাছে যান, যে এক্সপার্টের কাছে যান, তিনি বলে যে এটা হচ্ছে একটা জিন্নাত, জিন বা ডিমন যাই বলেন, অ্যাকচুয়ালি সে ঘন্টাও বলে দেয় কখন থেকে তাকে এটা অ্যাট্রাক্ট করে। সে যখন নদীর পাড়ে গিয়েছিল, দ্যাটস ওয়েন দ্য প্রবলেম স্টার্টেড, খুব বাজে কোন জিন যেগুলো আর কি পানির কাছে থাকে সেরকম তাকে ধরেছিল, এবং সেটা ইমিটেট করা শুরু করে তার ফ্রেন্ডকে। হ্যাঁ, মানে সামথিং টু ডু, এগুলো অনেক ই ব্যাপার যে উই নো দ্যাট জিনস লিভ ফর আমাদের যারা মুরব্বী আছে, যারা বড় আছে, তারা বলে না
আমরা কত জেনারেশন,
আমরা কত জেনারেশন আছে, ছোট কালে আমরা চারানা দিয়ে এটা খাইছি, পয়সা দিয়ে এটা পাইছি,
সো
থিংস লাইক দ্যাট,
মানে দে হ্যাভ সিন লট অফ,
এবং তারা স্টোরিও জানে, আরেকজনের আরেকজনের কাহিনীও জানে। সো উনি বলেন যে ওর সাথে এরকম একটা জিন আসছে, এরকম এরকম কাহিনী, সো উনি তাকে কিছু রেমেডি দেন, এবং ওই রেমেডি ফলো করার পরে লাইনা এখন কিছুটা ভালো অবস্থায় আছে, অ্যান্ড স্টিল তাকে বলা হচ্ছে যে ইউনো অনেক জায়গায় না যেতে, অনেক কিছু না করতে, বিকজ তার সাথে যে এন্টিটিটা আসছে সেটা পাওয়ারফুল একটা এন্টিটি।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে শুনলাম এই ঘটনাটা এবং বেশ লম্বা চড়া একটা ঘটনা শুনলাম, আই হোপ আপনাদের ভালো লেগেছে। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি মুন্না মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে শুনছি, যতদিন বেঁচে আছি ভূত এফএম এইভাবেই চলুক এটাই কামনা করি। ভাই আমি না আমরা সবাই আপনাদের শোয়ের নিয়মিত শ্রোতা, আমি এবং আমার বন্ধুরা আপনাদের শো শুনে আসছি, আজকের এপিসোডটা আশা করি খুব ভালো হবে। অনেক আগের এটা টেক্সট ছিল না, এসএমএস বলছি ভুল, মেসেজ ছিল। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে ভূত এফএম আর যে রাসেল পেইজে সেই পেজে আমরা ছবিটা আপলোড করার পর পরই অনেকে কমেন্ট করছেন, যেমন আমি দেখতে পাচ্ছি শাহানুর রহমান লিখেছেন আমি আছি, এছাড়াও শেষ বিকেলের বালক আমাদের লিখেছেন যশোর থেকে শুনছি, এছাড়াও আমাদেরকে তাজুল ইসলাম লিখেছেন যে আছি সঙ্গে, শহীদুল ইসলাম সাতকানিয়া চট্টগ্রাম থেকে লিখেছেন, লিমন খান সাদিক সিরাজগঞ্জ দরগা রোড থেকে শুনছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, ইস্তিয়াক লিখছেন বাবু ভাই রক্স, আমাদের উই নো বাবু ভাই রক্স, অ্যান্ড আমাদের দেখতে পাচ্ছি হাবিবুর মুজিব হুসাইন মুজিব লিখেছেন রাসেল ভাই ভালোবাসা রইল, মেহেদী আফ্রিদি লিখেছেন আল্লাহর রহমতে ভেরি গুড এভরি এপিসোড শুনি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, অ্যান্ড লাইনা আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর স্টোরি, শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স উইথ আহমেদ বাবু ভাই। অ্যান্ড আমরা এখন যেটা শুনলাম সেটা হচ্ছে আসলে অ্যালাইনা শেয়ার করেছিলেন বলে, সো থ্যাংক ইউ সো মাচ। ঘুম হারাম করার মতো স্টোরি চাই রাসেল ভাই। আচ্ছা, ঘুম হারাম করার মতো দু ধরনের স্টোরি দিতে পারি, একটা হচ্ছে এত বাজে স্টোরি যে শুনে মেজাজ খারাপ হবে ঘুমিয়ে আসবে না, একটা হচ্ছে এত ভালো স্টোরি যে ভয় ঘুম আসবে না। তো ইমন আমরা অবশ্যই মানে সেকেন্ডটাতেই যাব। ইমন আফনান আমাদের লিখেছেন, ইমেলটা জোস ছিল, মাহমুদুল হাসান হৃদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সাইমুল হক ইমু, আমাদের সাথে আছেন তানিম উদ্দিন আহমদ, আমাদের সাথে আছেন নাজমুল হক সহ আরো অনেকে। এছাড়াও নাজমুল হক কিন্তু অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে, এটা বুঝতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ভূত এফ এম হান্টার জুয়েল, আসুজ্জামান আপন, এছাড়াও শিহাব, সজীব মেহেদি, আয়েশা সিদ্দিকী মারজান, জুবায়ের হোসাইন সহ আরো আরো অনেকে। আমরা ছোট একটা বিরতি যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, রেডিও এফএম এন্ড জু ফুর্তি
এক্সক্লুসিভলি অন ফিউশন বিডি.কম।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি এইট এইট এফ এম, আমি রাসেল আছি সাথে, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামিনফোন। আমরা আছি হ্যালোইনের স্পেশাল এপিসোডে, অ্যান্ড রাইট নাও উই আর সিক্সিসেন হোটেল এবং এখানে আমরা একটা রুমে বসে আছি আফটার আওয়ার ডিনার অ্যান্ড হন্টেড হাউস এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। যারা যারা দেখেছেন অল গট স্কেয়ার্ড এবং মানে আমি দেখেছি যে কি পরিমাণ স্কেয়ারি ছিল ব্যাপারটা। অ্যান্ড রাইট নাও আই উড লাইক টু শেয়ার অ্যানাদার স্টোরি, যেটা হচ্ছে আমাদের একজন লিসনার তিনি শেয়ার করেছেন। আরও একবার আমি থ্যাঙ্কস জানাতে চাই, এখানে অনেক কষ্ট করেছেন আমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের সুমন ভাই মুনির ভাই দুজন অনেক অনেক পরিশ্রম করেছেন আমাদের সাথে, আমিদ আছেন, এই তিনজন মিলে ইভেন্টটা তৈরি করেছেন, আমাদের সবাই এখানে আমাদের আমাদের বস লেভেলের মানুষজন, সিইও আমাদের উনি ছিলেন এবং আমাদের সঙ্গে ছিলেন এখন পর্যন্ত আছেন মাসুম ভাই আমাদের আজকের অতিথিকে। আপনারা জানেন বাইরে ঠান্ডা পড়েছে এবং ভূতাতন এই ঠান্ডায় অনেক জমে, সাকিব আমাদের সাথে এই মুহূর্তে আছে এবং আমাদের রেডিও ফুটি অফিসে এই মুহূর্তে শাহিন ভাই আছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আই হোপ যে আপনারা সবাই এনজয় করছেন এবং আপনারা একটু এনকারেজ করবেন সবাইকে। আমরা কিন্তু এই যে নেক্সট মানে আজকে তো অলরেডি বুধবার হয়ে গেছে, সো পরশু আবার ভোটাফেম রয়েছে তাই না, সো আপনাদের কিন্তু ঘটনা পাঠাতে থাকতে হবে, যে ঘটনা পাঠিয়েছিলেন তা তো মোটামুটি আজকে শেষ হয়ে যাবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে পরবর্তী সেকেন্ড যে স্টোরিটা সেই স্টোরিটা যাব, এবং এটা একটা স্টোরি যেটা কিনা শেয়ার করা হয়েছে, যেটা কিনা আপনি ইমেইলের মাধ্যমে আমাদের শেয়ার করেছেন। তো আমরা তারপর নেক্সট আওয়ারে আমরা আরো কিছু ঘটনায় যাব, আমরা চলে যাচ্ছি ঘটনা ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই যাচ্ছি। হ্যাঁ এভরিওয়ান, আমি মোহাম্মদ ওমর, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আপনার এবং আমার আগের ইমেইলটা পড়ে শুনিয়েছেন, কারণ এই ঘটনাটার সাথে এই ইনসিডেন্টের লিঙ্ক আছে। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল 2012 সালের নভেম্বরে। আমি এবং আমার দুই ফ্রেন্ড শান্ত এবং সোহান তাদের সাথে আমরা প্রায়ই হঠাৎ হঠাৎ প্ল্যান করি দূরে কোথাও ঘুরতে যাব। স্পেশালি রাতে আমরা ঘুরতে প্রচন্ড পছন্দ করি। একদিন আমার ফ্রেন্ড শান্তর উত্তরার বাসায় আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে প্ল্যান হল যে ট্রেনে করে আজকে রাতে কোথাও ঘুরতে যাব। সো প্ল্যান মতো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে চলে আসলাম, তখন রাত 12টা বাজে মেবি, জানি না কেন হঠাৎ আমরা ঠিক করলাম ময়মনসিং যাব, বাট সেদিন ময়মনসিং এর কোন ট্রেন ছিল না, লাস্ট ট্রেনটাও 11টায় চলে গেছে। আমরা বসে রইলাম, কিছুক্ষণ পর একটা লোকের কাছে জানতে পারলাম যে 1:30 দিকে ট্রেন যাবে ময়মনসিং এর মহেশখালী স্টেশনে, বাট ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেন না, মালবাহী ট্রেন, রেলওয়ে ট্র্যাকস নিয়ে যাবে এবং তারপরও আমরা উঠে পড়লাম। ট্রেনে শুধু দুইটা কম্পার্টমেন্ট আছে, ইঞ্জিন এবং ফুট, আর বাকি ট্রেনটা ফুললি ওপেন। আমরা ওপেন যে ট্রেনটা সেখানে বসলাম এবং লাস্টের দিকে আমাদের কাছে এক প্যাকেট সিগারেট ছিল, বাট ম্যাচড মাত্র 4-5টা স্টিক ছিল। রানিং ট্রেনে ম্যাচ দিয়ে সিগারেট জ্বালানোটা খুব কঠিন কাজ, একটা সিগারেট জ্বালাতে গিয়ে সবগুলো স্টিক শেষ হয়ে গেল। আমরা ঠিক করলাম যে একটার পর একটা সিগারেট জ্বালাবো, যাতে আস্তে আস্তে শেষ হয়। এরপর যেহেতু প্যাসেঞ্জার ট্রেন না, সো এটা কোনো স্টপও করবে না। যাই হোক আমরা যাচ্ছি, যখন গাজীপুরে আমরা গিয়েছি, গাজীপুরের জামতলা না কোন জানি স্টেশনের পর পার হলাম, আমি ঠিক নেমটা জানি না। আমরা দেখলাম একটি বৃদ্ধ লোক, সাদা দাড়ি, সাদা চুল, লাইট ব্লু একটা শার্ট আর সাদা একটি লুঙ্গি পরে আছে এবং নিচু হয়ে কি যেন করছে। শীতের রাত, তাই আমরা মনে করলাম আগুন জ্বালাচ্ছি, সো অত একটা খেয়াল করলাম না। একটা ঘটনা চলার পরে আমরা একটা ধান ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছি এবং অনেক বড় ওপেন একটা ফিল্ড, আমরা তিনজনই দেখলাম দূরে আকাশ থেকে যেন 4টা আগুনের গোলা তারা নেমে আসছে। এবং আমি বললাম যে দোস্ত, আমি শুনেছি যে এই আগুনের গোলাগুলো আসলে জিন,
তাই যাই হোক, আমরা সামনে যাচ্ছি। ওই দিন ছিল আমার আবার পূর্ণিমা, সো চারদিকে অনেক আলো ছিল, সব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সামনেই এক পাশে একটা নদী বা লেক পড়ল এবং আর এক পাশে জঙ্গল। হঠাৎ খুবই বাজে একটা গন্ধ নাকে এসেছে এবং নাকে এসে সেটা লাগল সুলফুর মতো, এবং এটা হচ্ছে যে কি আমি বুঝলাম না, যেটা যেটা মানে আচ্ছা সালফারের মতো হবে বোধ হয়, যেটা হচ্ছে পচা ডিম ডিম থেকে আসে এরকম টাইপের একটা গন্ধ। অলরাইট, এবং একটা শুটকি মাছের গন্ধ আমি পাচ্ছিলাম। এটা চলল প্রায় 5-7 মিনিটের মতো। এরপরে আমাদের হঠাৎ করে খুব গরম লাগতে শুরু করলো, এবং যেটা ইউজুয়াল কারণ নভেম্বর মান্থে খোলা ট্রেনে খুবই আনইউজুয়াল, কিন্তু না যে গ্রামের কোনোখানে শীতে জমে যাওয়ার কথা। আমরা সুরা পড়লাম, দেন একটা সময় আমরা নদী পাশ থেকে পার হয়ে গেলাম এবং একটি ছোট এবং গরম লাগাটাও চলে গেল, এবং স্মেলটা এবং গরম লাগাটা দুটোই চলে গেল। আমরা তখন অতটা ভয় পাইনি। ঠিক তখনই দেখলাম আবার সেই বুড়ো লোকটা যাকে গাজীপুরে দেখেছিলাম, এবং পুরনো সেই লাইট ব্লু শার্ট এবং হোয়াইট লুঙ্গি আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই তাকে পাস করলাম, হঠাৎ আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, কারণ একটা লোক এত দূর ডিস্টেন্সে কেমনে আসবে, কারণ সে আমাদের ট্রেনে ওঠে নাই, আশেপাশে কোনো বাস স্ট্যান্ড নাই, কারণ আমাদের দেশে বাস স্ট্যান্ড আর ট্রেন স্টেশন বেশ দূরে থাকে, মানে কোন জায়গা থাকে আবার কোন কোন জায়গায় কাছেও থাকে, এবং সে কিভাবে কভার করল ওই জায়গাটা চিন্তা করে আমি জাস্ট আমার গা শিউরে উঠল। তারপর আবার সবাই চুপচাপ বসে আছি। প্রায় 20 মিনিট পর একটা লোক চোখের পলককে খোলা ট্রেনে উঠে গেল এবং আমরা তাকে উঠতে দেখলাম না। রানিং ট্রেনে উঠে আরেকজন মানুষের জন্য টাফ, অ্যাট লিস্ট তাকে দৌড়াতে হবে, বাট সে সামহাও উঠে গেল এবং আমরা অবাক হলাম, তবে কিছু বললাম না। লোকটি হোয়াইট পাঞ্জাবি এবং হোয়াইট ধুতি পড়েছিল। একটু পর লোকটি হঠাৎ সোহানের পাশে এসে বসল এবং বলল যে কেমন আছো সোহান। বলল ভালো আপনি? লোকটি বলল আমাকে তোমরা চিনবে না, কিন্তু আমি তোমাদের ব্যাপারে সব জানি। তারপর সোহানকে জিজ্ঞেস করল শান্তকে দেখিয়ে যে তোমার কাজিন তাই না? ও বলল আমরা কাজিন। লোকটি বলল মিথ্যা বলো কেন, তোমরা দুজন মামাতো ভাই। এবং আমরা অবাক হলাম কারণ এটা সত্যি ছিল, বাট ওটা দেখে অনেক ও দেখতে অনেক ডিফারেন্ট। যাই হোক, আমি বললাম যে আপনি আর কি জানেন আমাদের ব্যাপারে। তখন লোকটি বললেন যে শান্ত দিকে ঘুরে বললেন যে আমার তোমার বাবা মা যে একটা বাচ্চা পেয়েছিল কানাডাতে থাকতে, ঠিক বলছি না? এটা শুনতে আমরা অবাক হয়ে গেলাম, কারণ এটা সে কিভাবে জানে। আমরা ভয় পেলাম খুব এবারও, এবং সে বিকট কণ্ঠে হাসতে শুরু করলো, এবং হাসিটা কেমন যেন বলে বোঝাতে পারবো না, 2-3 জন লোক একসাথে যদি হাসে তেমন সাউন্ড হবে, ঠিক তেমন একটা সাউন্ড। এবং তিনি এটা মানে নন বিলিভ, মানে এটা যদি কেউ বিলিভ মি অর নট, রাতের বেলায় একরকম করে যদি কেউ এরকম করে যদি কেউ হাসি শোনে এবং সেখানে সে টিকতে পারবে না, এবং টিকাটা পসিবল না। যাই হোক, আল্লাহ আমাদের সেভ করুন। এবং আমাদের ট্রেন দেখি স্লো ডাউন হলো, স্লো করলো, মহেশখালী স্টেশনে আমরা আসলাম, এবং আমরা ট্রেন ফুল স্টপ হওয়ার আগে লাফিয়ে নেমে গেলাম। এবং ট্রেন থামার পর দেখি লোকটা নামলো, ফজরের আজান দিল, 10-15 মিনিট বাকি। লোকটা দেখি নেমে স্টেশনে আরেকটা যেই ট্রাক আছে ওটা ঘেসে বসলো, যদি কোনো ট্রেন অপোজিট থেকে আসে তাহলে তাকে হিট করবে। আমরা তিনজন তখন চিন্তা করলাম যে আমাদের সাথে কতগুলো ইনসিডেন্ট এক রাতে ঘটছে। দেখি স্টেশনের পাশে একটা চায়ের দোকান খুলেছে একটি মহিলা। আমরা দোকানের দিকে হাঁটতে লাগলাম এবং ওই ট্রেনের লোকটি ট্র্যাকে বসে আমাদের দিকে শুধু ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে, এবং একটা অ্যাঙ্গেলে যেটা হিউম্যান কোন মানুষের পক্ষে পসিবল না। দূর থেকে ট্রেনের লাইট দেখলাম, সাথে সাথে লোকটা চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আমরা তাড়াতাড়ি চায়ের দোকানে কথা বলছিলাম এগুলো কিভাবে সম্ভব, দেন ওই চায়ের দোকান দোকানের চাচি বলল যে আপনারা কার কথা বলছেন, আমি তো শুধু আপনাদের তিনজনেরই তিনজনকেই দেখলাম, আর কাউকে তো দেখলাম না। আমরা আর কথা বাড়ালাম না, জিজ্ঞেস করলাম না নিয়ারবাই বাস স্ট্যান্ড কই, দেন খুঁজে সকাল 7টার বাসে ঢাকা ব্যাক করলাম। এটাই ছিল ঘটনা। ঢাকা আসার পরে সোহান একটু অসুস্থ হয়ে গেল এবং 2 উইকস পরে সুস্থ হয় এবং প্রায় প্রতিদিনই লোকটা স্বপ্ন দেখত। ওর ওয়েট অনেক লস হতে থাকে এবং হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, তাতে একটু সমস্যা কমলো এন্ড কিছুদিন পর সব নর্মাল হয়ে যায়। কিছু হঠাৎ 2013 এর 1st আগস্ট তাকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক চেষ্টা করা হয়েছে, পুলিশ সার্চ ও করেছে, বাট আজ পর্যন্ত ও কোথা আছে কেমন আছে সেটা আমরা জানি না। ওর মিসিং হওয়ার পিছে এই ঘটনাটা আছে সেটা আমি বলবো না, বাট কে জানে আসলে কি হয়েছে। আমি জানি না এই ঘটনাটা কতটুকু বিলিভ করবেন আপনারা, কিন্তু এক ঘটনা যখন জীবনে ঘটতে থাকে সেটাকে অবিশ্বাস করা বা অস্বীকার করা অসম্ভব। থ্যাংক ইউ রাসেল ভাই অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। মোহাম্মদ ওমর ফারুক, তারপরে তিনি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, এই মুহূর্তে তিনি আছেন মালয়েশিয়াতে অ্যান্ড তার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে মিরপুর 12। তো যাই হোক, আমাদের এই ছিল ঘটনা এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফেসবুকের মেসেজ কিছু পড়বো। তবে তার আগে আফমান ভাইয়ের কাছ থেকে তার প্রথম পদ্মপুকুরের একটা ঘটনা রয়েছে, যেটি ওয়ান্ডারফুল একটা স্টোরি, সেই ঘটনাটি আমরা শুনে আসব।
আসসালামু আলাইকুম লিসেনার্স, রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভূত FM টিমকে ধন্যবাদ আজকে মানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে এখানে আসার পর রাসেল ভাই মানে সবকিছু খুব এনজয় করছি স্টিল নাও, বিশেষ করে আমি আর ফান্ডান মনে হয় যতজন গেস্ট আসছে সবচেয়ে বেশি এনজয় করেছি আমরা দুইজন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ভূত FM টিমকে এবং হোটেল 6 সিজনের কর্তৃপক্ষকে, তাদের মানে সবার সম্মিলিত প্রচেষ্টা এত সুন্দর একটা মানে আয়োজনের জন্য। আসলে ভাই আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি বিল কেন্দ্রিক ঘটনা। তো বিলের বর্ণনাটি আমি আগে দেব, তারপর আমি মেইন ঘটনাতে যাব। এই বিলটি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলাতে অবস্থিত। কালুখালি মেইন যেই উপজেলা কমপ্লেক্স আছে সেখান থেকে 2 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো ওই বিলটি বিলের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে 2016 সালে ওখানে রাস্তা নির্মিত হয়। আগে ওখানে মানে সাধারণ রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল এবং রাসেল ভাই ওই জায়গাটা এতটা মানে ভয়ঙ্কর যে দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে লোকজনের আনাগোনা খুব কম আর রাতের বেলাতেও কোনো প্রশ্নই আসে না। আর ওই বিল কেন্দ্রিক অসংখ্য ঘটনা আছে, ছোটখাটো অনেক ঘটনা যেগুলো বলে শেষ করা যাবে না। তো তার মধ্যে আমি এমন একটা কমন ঘটনা বলবো যা যেটা অধিকাংশ সময় সেখানে ঘটে, সেই কমন ঘটনাটি আমি আজকে বলব। বিলের নাম হচ্ছে পদ্মবিল। ওই এলাকার যারা আছেন তারা অবশ্যই পদ্মবিলের নামের সাথে, এটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। তো যারা ওই এলাকায় আছেন তারা সবাই পদ্মবিলের নাম জানেন, আর যারা জানেন না আজকে অবশ্যই আমার মাধ্যমে ওই জায়গাটা সম্পর্কে জানবেন। কারো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই সেই জায়গায় গিয়ে দেখে আসবেন এবং রিকোয়েস্ট করব অবশ্যই দিনের বেলা যাবেন, কখনো রাতের বেলা নয়। আচ্ছা রাসেল ভাই, ওই পদ্মবিলের ওখানে একটি বড় একটি মানে পাকর গাছ রয়েছে, আমি নিজে ওখানে গিয়ে দেখে এসেছি এবছরের ফেব্রুয়ারি মাসে গিয়ে, যখন মানে শীত প্রায় শেষের দিকে, তখন আমি রাজবাড়ির যেই আমাদের হরর টিম আছে, যেটা আমাদের ভূত FM ফ্যান ক্লাব যেটা আছে, ওরা আমাকে বলেছিল যাওয়ার জন্য, ওরা ইনভাইট করেছিল, আমি গিয়ে ওখানে দেখে এসেছিলাম তখনই ঘটনাটা কালেক্ট করা, কিন্তু বিভিন্ন কারণে বলবো করে বলা হয় না আজকে হলোইনের প্রোগ্রামে ঘটনাটি শেয়ার করতে চাই। রাসেল ভাই, ওইখানে একজন মানে কৃষক আছেন, তো ওই কৃষকের নাম হচ্ছে হলো জালাল মিয়া। তো উনি খুব দরিদ্র হওয়ার কারণে উনি ওখানে যেই জায়গাটা আছে ওই বিলটা কিন্তু রাসেল ভাই মানে বর্ষাকালে একদম পানিতে টইটুম্বুর করে এবং বর্ষাকালে এত পানি হয় যে এই মাথা থেকে ও মাথা দেখাই যায় না, একটা বিশাল সমুদ্র মনে হয়। কিন্তু যদি শুকনার সময় মানে গ্রীষ্মকালীন সময় মানে ওখানে গেলে মানে বিশাল মানে ফসলি জমি দেখা যায়, মনেই হয় না যে ওখানে কোনো বিল রয়েছে। তো উনি অন্যের মানে ক্ষেতে চাষাবাদ করতেন, যে চাষাবাদের মানে যে ফসলটা হবে তার অর্ধেক উনি নেবেন, অর্ধেক জমির মালিক নেবেন, এই হলো শর্তে উনি চাষাবাদ করেন। ওনার নিজের কোনো জমি নেই, অত্যন্ত দরিদ্র ব্যক্তি উনি। তো তখন বৈশাখ মাসের বৈশাখ মাস সময়, এই আর ঘটনাটি 2015 সালের ঘটনা, খুব বেশি দিন আগে না, 2015 সালের ঘটনা। তো বৈশাখ মাস চলে আসে, তো উনি যেই ফসলটি রোপণ করেছিলেন আমাকে বলেছিলেন, উনি এক প্রজাতির ধান লাগিয়েছিলেন আর কি। তো ওই ধানটা যখন লাগান, তখন ধানটা যখন ওনার ওই ধানটা যখন প্রায় পাক ধরে এসছে, তখন ওনার ওই জমির যে মালিক বলেন যে দ্রুত ধানটা কাটতে, না হলে বৈশাখ মাসে ঝড় আসবে, যদি শিলা বৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যেতে পারে, তুমি দ্রুত কেটে আমার ভাগেরটা আমার বাড়িতে দিয়ে আসো। তো উনি একদিন খুব দ্রুত কেটে ওই জমির মালিকের বাড়িতে দিয়ে আসেন, এবং ওনারটাও কেটে কিছু অংশ ওনার নিজের বাড়িতেও রাখেন, কিন্তু সবটুকু কেটে শেষ করতে পারেনি, কিছু অংশ ছিল। তো একদিন রাতের বেলা, বিশেষ করে মানে ওখানে তো 7-8 মানে অনেক রাত, এখনো পর্যন্ত সেখানে 7-8 মানে অনেক রাত। তো রাতের বেলা উনি চিন্তা করলেন যে যদি কোনো কারণে ঝড়ো বৃষ্টি হয় বা শিলা বৃষ্টি হয় আজকে রাত্রে, তাহলে তো যেই ফসলটুকু আছে ওটা তো আমার ভাগের, তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কি খাব। সুতরাং ওদিকে মেঘ গুড় গুড় করছিল, উনি ভয় পাচ্ছিলেন যে যদি সত্যি বৃষ্টি হয় ডুবে যায় মানে নষ্ট হয়ে যায়, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আমার। তো উনি সিদ্ধান্ত নিলেন এই রাতের বেলায় উনি হারিকেন নিয়ে ওখানে যাবেন, রাতের বেলায় যত ধান আছে উনি নিজেই সব কেটে ফেলবেন। আর উনি অনেক দরিদ্র লোক ছিল, আসলে উনি যে সাথে কোনো সহযোগী নেবেন ওনার সেই সামর্থ্যও ছিল না। তো উনি ওনার স্ত্রীকে বললেন যে উনি পদ্মবিলে যাবেন, উনি ফসল কেটে নিয়ে আসবেন। তো ওনার স্ত্রী বললেন যে এত রাতে যাওয়া ঠিক হবে না, কারণ এমনিতে এই জায়গাটা ভালো না, কিন্তু যেহেতু উনি দরিদ্র মানুষ, আসলে অভাবের অভাবটা আমাদের সবকিছু কিন্তু ম্লান করে দেয়, ভয় অনেক কিছুই আমাদের সেটাকে ই করে দেয় আর কি। তো উনি ওই কারণে হাতে একটি হারিকেন এবং কাঁচি নিয়ে, আমাদের এলাকায় যেটাকে কাঁচি বলি ধান কাটার সময় যেটা ব্যবহার করে, কাঁচি নিয়ে উনি ওই বিলে চলে যান। তো ওনার যে জায়গাটা সেখানে কাটা শুরু করেন। তো রাসেল ভাই একটা বিষয় বলি, ওই যে পাকর গাছের কথা আমি বলেছি, ওই পাকর গাছের নিচে একটি কুয়া ছিল। কুয়াটি 2016 সালে যখন ওই রাস্তা মানে পাকা রাস্তা করে ওই জায়গাটা, রাস্তার সম্প্রসারণের কারণে ওই কুয়াটা এখন ঢেকে গেছে, ওখানে মাটি টাটি ফেলে ওটা করে দেওয়া হয়েছে। ওই কুয়া কেন্দ্রিক অসংখ্য মানে ঘটনা আছে আর কি, কারণ ওই কুয়ার মধ্যে যে কত লোককে হত্যা করার মধ্যে ফেলে রাখা হয়েছিল মানে তার কোনো হিসাবই নেই।
আচ্ছা,
ওখানে স্থানীয় লোকরা ওইটা সবাই জানেন আর কি, কুয়া সম্পর্কে আর ওই গাছ সম্পর্কে। তো উনি যথারীতি উনি ফসল কাটা শুরু করছিলেন, যখন ফসল কাটছেন আস্তে আস্তে কাটছেন, হঠাৎ ওনার মনে হল যে আর্মিরা যেমন মানে সবাই সারিবদ্ধভাবে মার্চ করতে করতে এগিয়ে আসে, মনে হচ্ছিল ওনার পেছন থেকে অনেক লোক মার্চ করতে করতে এগিয়ে আসছেন। তখন উনি পেছন দিকে তাকান, উনি পেছন দিকে তাকানোর পরে দেখতে পারেন ওই কুয়া থেকে অনেক লোক উঠে আসছে এবং কারো কারোর সাথে ঘোড়া রয়েছে, এবং আসল ভাই ওই ঘোড়াগুলোর একটারও মাথা ছিল না।
আচ্ছা,
ওই কুয়ার মধ্যে থেকে সব উঠে আসছে একে একে। তো একে একে উঠে উঠে সবাই ওই মাঠের মধ্যে যাচ্ছে, যেতে যেতে আসলে সবাই মানে মাঠ বিশাল মাঠ, ওই মানে হাজার হাজার এরকম লোক মানে ঘিরে দাঁড়ায় মাঠের ভিতরে গোল হয়ে দাঁড়ায়। এখন দেখে ওদের মধ্য থেকে বেশ কিছু লোক রাজার মতো পোশাক পরা, তারা এগিয়ে গিয়ে একটা জায়গায় বসে। বসার পরে ওই যে আসলে ঘোড়ার কথা বললাম, ওই ঘোড়ার উপরে সওয়ারিও ছিল, তখন ওরা সবাই ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করছে ওইটুকের মধ্যে, মানে কে ফার্স্ট হবে। আর ওই যে রাজার মতো কয়েকজন বসে আছে, ওনারা ওইটা দেখছেন, তো মনে হচ্ছে যে এখানে মানে একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে। তো উনি এই বিষয়টা দেখেন, আর একটা জিনিস হিসেবে দেখেন, ওখানে যতগুলো লোক ছিল মানে সবার মুখটা মনে হচ্ছে যে সবার মুখটা মানে মাথাটা কঙ্কাল, মানে আমাদের শরীরের মানে বডি ঠিক আছে বাট মাথাটা মনে হচ্ছে শুধু খুলি, মানে এমনি কঙ্কাল যেটা বোঝায় আর কি, মাথাটা মুখে কোনো মাংস নেই, এই দৃশ্য উনি দেখেন। তো এই দৃশ্য দেখে উনি যে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসবেন, ওনার শরীরটা মানে এমন ভাবে মনে হচ্ছিল ওনার শরীরটা জমে গেছে, উনি 1 ইঞ্চি ওখান থেকে নড়তে পারছিলেন না। তো উনি এসব দেখছেন, কিছুক্ষণ পরে দেখে যে ঘোড় দৌড়ের এই প্রতিযোগিতা শেষ হয়ে গেল, আবার সবাই সারিবদ্ধভাবে মানে হেঁটে হেঁটে ওই কুয়ার দিকে যেতে থাকলেন এবং সবাই কুয়ার মধ্যে চলে যাচ্ছে।
আচ্ছা,
ওই দৃশ্য উনি দেখছেন এবং তাকিয়ে দেখছেন, কিছুক্ষণ পরে মনে হলো সবাই চলে গেছে ওর মধ্যে, হঠাৎ উনি ফিল করলেন ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে।
আচ্ছা,
তখন উনি সাহস করে ঘুরে তাকালেন, তখন ঘুরে তাকিয়ে দেখলেন মানে খুবই কুৎসিত চেহারার, জট মাথায় জট রয়েছে একজন মহিলা দাঁড়িয়ে আছে।
আচ্ছা,
তখন মহিলা মানে তাকে বলছে যে তুই এত কিছু দেখে ফেললি, তুই এখান থেকে সরে গেলি না কেন, কাজটা ভালো করলি না। তো এই কথা যখন বলে স্যার ওই মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে উনি তখন আর সাহস ধরে রাখতে পারেন নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সকালে যখন পদ্মবিলে সকালে যারা কাজ করতে এসেছে তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তখন তাকে আবার জ্ঞান ফেরানো হয়। তখন উনি এই সবিস্তরে সবাইকে ঘটনাটা বর্ণনা করেন যে এই এই ঘটনাটা ঘটেছিল। তো আসলে ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু আসলে ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ ঘটনা আর একটা খুবই একটা করুণ পরিণতির দিকে গিয়েছিল, সেটা সেটাই বলবো এখন। তো বর্ষাকালে কিন্তু ওই পদ্মবিল মানে মনে হয় যে সমুদ্রের মতো, আমি তো বলেছি একটু আগে, মানে এই মাথা থেকে ও মাথা আপনি কিছুই দেখতে পারবেন না, মানে চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। তো উনি আর ওই সময় ওই অঞ্চলের লোকজন যে কাজটা করে, ওই সময় তো সব ফসল মানে পানির নিচে তলিয়ে যায়, ওই সময় সবাই মাছ ধরে ওখানে ওই পদ্মবিলে মাছ ধরে। তো সারা রাত ধরে মাছ ধরে, সকালবেলা রাজবাড়ির বাজার, কালুখালি বাজার, তারপরে আপনার পাংশা যে থানাটা আছে ওরা ওখানে মাছগুলো নিয়ে যায়। তো যেহেতু মানে একদম মানে কোন চাষ করা মাছ না, এবং ওই পদ্মবিলের মাছের এখনো পর্যন্ত আমাদের ভালো কদর আছে, মানে বেশ কদর আছে, আমরা বাজারে গেলেই রাজবাড়িতে গেলে যদি শুনি যেটা পদ্মবিলের, তাহলে আমরা সবাই মানে বেশি দাম হলে ওটা কিনে নেওয়ার চেষ্টা করি
আমাদের জন্য পদ্মেই আসবেন।
জি জি। তো ওখানে ওই যেই মানে জালাল মিয়া, উনি ওনার সন্তান রয়েছে, দুটো সন্তান রয়েছে, যেই সন্তানের বয়স 15 বছর, তো বড় ছেলে আর কি, তাকে নিয়ে রাতের বেলা মাছ ধরতে যেতেন, একটা নৌকাও ছিল মাছ ধরতে যেতেন। তো নৌকাটা আসলে ওনাদের না, উনি ভাড়ায় মানে ঠিক ভাড়ায় যেমন ওই মানে অর্ধেক অংশ ফসলের অর্ধেক অংশ মালিকের অর্ধেকাংশ ওনার, তো মাছ ধরার পরে অর্ধেক অংশ হচ্ছে নৌকার এবং জালের মালিকের আর অর্ধেক অংশ ওনাদের। তো এই শর্তে আর কি ওনারা মাছ ধরতেন আর কি। তো যখন মাছ ধরছিলেন হঠাৎ করে মানে মানে জালাল মিয়া বলছে ওনার ছেলেকে, বাবা নিচে দেখতো মনে হচ্ছে যে জালটা কোনো কিছুতে আটকে গেছে, তো তুই একটু নিচে নেমে জালটা ছাড়িয়ে দে। তো বলছে ঠিক আছে যাচ্ছি। তো সে পানির মধ্যে নামে, ডুব দিয়ে জালটা ছাড়ানোর জন্য যায়, কিন্তু আসলে ভাই ওই ছেলেটা আর উঠে আসছিল না। তো উনি বারবার মানে চিন্তা করছে যে কি ব্যাপার কোথায় গেল, তো ছেলেটা উঠে আসছে না কেন, ওনার সন্দেহ লাগে। ওনার আশেপাশে আরো যেই নৌকাগুলো ছিল তাদেরকে ডাক দেয়, তারাও আসে, আসার পরে বলে যে আমার ছেলেটা নিচে নামলো কিন্তু এখন তো উঠে আসছে না। তখন আরো যারা ইয়াং কয়েকজন ছিল, কারণ জালাল মিয়ার বয়স একটু বেশি ছিল, উনি নিচে নামতে পারছিলেন না, ওনার ওই সময় ঠান্ডাও লেগেছিল যার কারণে উনি নিচে নামছিলেন না, তখন আরো কয়েকজন ইয়াং যারা ছিলেন ওনারা নিচে নামলেন। তো নিচে নেমে রাসেল ভাই ওই ছেলেটাকে টেনে তোলে, ছেলেটাকে টেনে তোলে, টেনে তোলার পর দেখা যায় যে তার ছেলেটা মৃত, এবং তার শরীরের যে মাথাটা ছিল, মাথাটা রাসেল ভাই মনে হচ্ছে মানে মাথাটা আমাদের যেদিকে আমরা মুখ করে থাকি, আমাদের বুক এবং মুখ তো সমান দিকে থাকে, তার মাথাটা ঘুরিয়ে একদম পিঠের দিকে করে দেয়, মনে হচ্ছে কেউ মাথাটা ভেঙে পেছন দিকে করে দিয়েছে। তো এই একটা করুণ পরিণতি ঘটে তার ছেলের সাথে। তো এখনো নাকি রাসেল ভাই উনি স্বপ্নে দেখেন যে ওই যে ভয়ঙ্কর মহিলাটা, ওই মহিলাটা বলে যে একটাকে তো নিয়েছি আরো নেব। তো এখনো ওখানে উনি জীবিত আছেন, উনি এখনো ওখানে ওনার ফসল ওইভাবে কাজ করেন স্টিল নাও। তো আর রাসেল ভাই একটা বিষয়, আমি যখন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওখানে গিয়েছিলাম, ওখানে যারা কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলেছিলাম, তো ওনাদের বর্ণনা অনুযায়ী পদ্মবিলে মানে হরর কোন বিষয় ঘটাটা এটা রাতের উপর নির্ভর করে না,
দিন রাত
যে কোনো সময় ঘটতে পারে। এবং উনি বলেছেন যে বিশেষ করে পাট কাটা, যখন পাটের মৌসুম হয়, পাটের সময়তে ওনারা মাঝে মাঝে কয়েক সপ্তাহ ওনারা এই বিশাল বিলে নামতেই পারেন না, কারণ নামার সাথে সাথে ভয়ঙ্কর আকৃতির কিছু মানে মানুষকে দেখেন যারা তাদেরকে তাড়া করে, এবং এটা নাকি প্রতি বছরই হয়ে রয়েছে ভাই। আমি গিয়ে খুবই অবাক হয়েছি। তো ওখানে যে কুয়াটা আসলে ভাই, কুয়াটা এখন নাই কিন্তু বট গাছটা আছে, আর ওখানে ওখানকার লোকজন আর ওখানে জনবসতিও আসলে ভাই খুব কম, অনেক দূরে দূরে বাড়ি, এবং ওখানে আপনি গেলে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক ওভাবে পাবেন না, মানে দিনের বেলা গেলেতে সেখানে গা ছমছম করে, বিশেষ করে গাছটা দেখলে তো মানে ভয়ে গা এমনিতেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো আসলে ভাই এই ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার ভাই, এবং
আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই লিখছেন এই মুহূর্তে, আমাদের ফেসবুকে আছেন যারা, এবং ফেসবুকে আমাদের সাথে আমাদের যে পেজ আর যে রাস্তালের যে পেজটা, সেই পেজে দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি সব স্টোরিজে ভয় পাচ্ছি, ভালো লাগছে লিখেছেন মাম মিজানুর রহমান। এছাড়াও সুজন খান লিখেছেন ভয় ঠান্ডা হয়ে যাচ্ছি। রাসেল ভাই, খায়রুল ইসলাম আমাদের সামনে, আরো একজন খায়রুল ইসলাম এই মুহূর্তে বসে আছেন, যিনি অনেক কষ্ট করেছেন সারাদিন। তো যাই হোক, এখানে একজন খায়রুল ইসলাম লিখেছেন, ইনি হচ্ছেন ইয়াং খায়রুল ইসলাম, লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আমি আজকে আর স্পেশাল এপিসোডটা মিস করে ফেলেছিলাম, হঠাৎ হ্যালোইন দেখে মনে হলো অলরেডি আমি ওয়ান আওয়ার লাইট। আমাদের এখানে মেহেদি হাসান আর জে লিখেছেন থ্যাংক ইউ ভূত এফএম ফর স্পেশাল এপিসোড। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ঠান্ডা হয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি দুজনের নাম খুব বারবার করে বলছিলাম, দুইবার বলেছি, এখন তারা সামনাসামনি আছেন, আমি দুজনের নাম মেনশন করতে চাই, যারা অসম্ভব পরিশ্রম করেছেন, সেই দুজন মানুষ যারা এই প্রোগ্রামে পুরোটা অর্গানাইজ করেছেন, সুমন ভাই এবং মনির ভাই। আমি তাদেরকে থ্যাংকস দিতে চাই, থ্যাংক ইউ সুমন ভাই, থ্যাংক ইউ মনির ভাই, আসলে স্পেশাল থ্যাংকস টু ইউ। মানে আসলে মানে আপনাদের উপদের ট্রিমেন্ডাস প্রেশার গেছে আজকে সারাটা দিন, অ্যান্ড স্টিল আপনারা মানে কি বলবো, ইউ আর হ্যাড প্রেশার। তো যাই হোক, আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে মেহেদি হাসান ইমন আমাদের লিখেছেন যে অন্ধকার বাসায় তিনি শুনছেন, সজল ইসলাম নাহিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে জীবন মোহাম্মদ আছেন আমাদের সঙ্গে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাফিজ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুর রোজি। আমি এর আগে এটাতে বলতে চাই একটা জিনিস, যে এখানে যে সুমন ভাই আছেন, আমি জানি না শেয়ার করবেন কিনা ঘটনা, তার বাসায় গিয়ে আমরা একদম সচক্ষে অনেকগুলো তাবিজ দেখে আসছি, এবং এই জিনিসগুলো না চোখে দেখলে তখন মনে হয়, আমি বলেছি যে ওই যে কাজের সেই কথার মতন, যে যদি আপনি আপনি যে মুহূর্তে দেখেন সেই মুহূর্তে সেই জিনিসটা এক্সিস্টেন্স তৈরি হয়, যতক্ষণ পর্যন্ত আপনি দেখছেন না ততক্ষণ পর্যন্ত কোনো এক্সিস্টেন্স নাই। আপনি এই মুহূর্তে আপনার নিজেকে দেখছেন না, মানে আপনি হয়তো অনুভব করছেন, কিন্তু চোখ দিয়ে, আমি যদি ওইটা মনে করি যে চোখ দিয়ে যদি দেখা না যায় তাহলে সেটার এক্সিস্টেন্স নাই, যেই মুহূর্তে আয়নায় আপনার ছবি আসছে সেই মুহূর্তে কিন্তু আপনি এক্সিস্ট করছেন, বা আপনি বুঝতে পারছেন যে আপনি এক্সিস্ট করছেন। এই যে একটা ব্যাপার আমাদের খুবই খুব মানে জিনিসগুলো খুব জটিল, মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার বাসাটা না দেখছি ততক্ষণ পর্যন্ত বাসার এক্সিস্টেন্স নাই, যেই মুহূর্তে বাসায় গিয়ে পৌঁছালাম তারপরেই বাসার এক্সিস্টেন্স শুরু হয়ে গেল। যাই হোক, সুরাইয়া পাখি আমাদের লিখেছেন শেরশাহিয়াতপুর থেকে, যে অনেক ভালো লাগছে, বা রাজু সর্দার আমাদের লিখেছেন বরিশাল থেকে, এমডি মেহেদি হাসান জয় আমাদের লিখেছেন, আমাদের লিখেছেন দেখতে পাচ্ছি রবিউল হাসান, মিজানুর রহমান অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। ভিডিও ফুটতে আমরা রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছি, যে পোস্টটা আর যে রাসেল ভূতাফমের পেজ থেকেই নেয়া, এবং সেই পেজে আপনারা অলরেডি কমেন্ট করছেন এবং অনেকে লাইক দিচ্ছেন। আপনারা দুটো পেজের লিঙ্ক আমি বলছি, www.facebook.com/radio.foodthe@www.facebook.com/bhutafm.rasel, এই দুটো পেজে এসে আপনারা লাইক দিতে পারেন, শেয়ার দিতে পারেন, কমেন্ট করতে পারেন আমাদের পোস্টগুলোর নিচে, কোন স্টোরি সবচেয়ে ভালো লাগছে, কোন স্টোরি আপনার ভালো লাগছে না সেটা আমাদের জানাতে পারেন। কিন্তু আমরা চলে যাব আমাদের আরো একটা মানে আরো একজন স্পেশাল মানুষের কাছে, এবং ফেসবুক পেজে, তো তার আগে ছোট্ট একটা বিরতি যাতে বড় করে শুনতে পারি, চলে আসছে ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছে একটু পরে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, এডিট এফএম এন্ড জু ফুর্তি,
এক্সক্লুসিভলি অন FusionBD.com.
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Welcome back. The night comes alive with Grameenphone. হ্যালোইনের দিনে থ্যাংক ইউ গ্রামীণফোন, এবং গ্রামীণফোনকে অনেকে থ্যাংকস জানাচ্ছেন এবং থ্যাংকস জানিয়ে লিখছেন। তো এরকম একটা সময় এবং প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে থাকার জন্য, এতটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আগামী সময়গুলোতেও আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আপনাদের সাথে করে নিয়েই আমরা যেতে চাই বহুদূর। আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখছেন এখানে, এবং আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুকের যে পেজ, সেই পেজে যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট কিছু করে ফেলি, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে আছেন হ্যাপি হ্যালোইন লিখেছেন জুবায়ের মন্ডল, নওরোজ আহমেদ নাহিদ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ফয়সাল এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, দিন মোহাম্মদ এছাড়াও আছেন সাব্বির, সানভীর আহমেদ, এম ডি সুমন আমাদের সাথে আছেন, শাহিন হুসাইন আমাদের সঙ্গে আছেন, আহমেদ সুমন আছেন আমাদের সঙ্গে, এস পি সঞ্জয় পিয়াস আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম, বিপ্লব ইসলাম আমাদের সাথে আছেন, রানা মজুমদার, সুদীপ্ত মল্লিক আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রানা, আচ্ছা এছাড়াও আছে আমাদের সাথে মাজহারুল ইসলাম, শুনছেন এবং ভয় লাগছে, সবাই মোটামুটি একই কথা বলছেন, আব্দুল সালাম রানা আমাদের সাথে আছেন, রাহুল দাস আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সাদিয়া শেখ, এছাড়াও নিলয় আহমেদ আমাদের সাথে আছেন, জাও আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এস এ আহমেদ আহমেদ, আমাদের সাথে আছেন আরাফাত রহমান, এছাড়াও জিহান মাহমুদ আমাদের সাথে আছেন, মৌ জেসি আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে ফয়সাল আলম সহ আরো অনেকে। আমরা চলে যাব আরো একটা ঘটনায় এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ফানান, এবং ফানানের কাছে আমরা আর একটা ঘটনা শুনবো, মানে প্রথম ঘটনা শুনবো। ফানান
জি ভাইয়া, প্রথমেই আসলে আপনাকে অনেক থ্যাংক ইউ যে আমাকে প্রতিফ্রম একটা স্পেশাল এপিসোড ইনভাইট করেছেন, আর যথেষ্ট এনজয় করেছি আমি,
আপনার
ভাই তো যথেষ্ট মজা করছি সারাক্ষণ যতক্ষণ ছিলাম, আর বিশেষ করে যে আমাদের যে নিচের যে হরর সেগমেন্টটা ছিল সেটা সব থেকে বেশি এনজয় করেছি। আমি ফার্স্টে যখন ভাবছিলাম যে আমি একদমই ভয় পাবো না, কিন্তু শেষ পর্যন্ত আমিও আর কি ভয় পেয়ে গেলাম নিচে যাওয়ার পরে। তো যাই হোক, অনেক মজা করেছি আসলে, আর আজকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করব আমি, যেহেতু লেট হয়ে গেছে অনেক, আর যেটা আমি বলবো যে
ইউ হ্যাভ এনাফ টাইম, সো
সমস্যা নেই আমি বলছি। আর ফার্স্টে যেটা আপনি ভাই বললেন যে আজকে শোতে যে আমরা যখন কোনো কিছু চিন্তা করি, আমরা যখন কোনো কিছু ভাবি যে আমরা এরকম একটা কিছু দেখব, তখনই সেটা আমাদের মাইন্ডে একটা জায়গা ক্রিয়েট করে নেয়, সেটাই আমরা দেখি। তো এই জিনিসটা আসলে হ্যালুসিনেট করি আমরা সেম জিনিসটা। আর বাবু ভাই যে ঘটনাটা বললেন যে ওই যে লাইনের যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু অনেকটা এইরকমই। তো আমি যে ঘটনাটা এখন বলবো সেটা আমাকে একজন মেইল করেছিল কিছুদিন আগে, এবং উনি মূলত আমাকে বিষয়টা নিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, যদিও আমি বিষয়গুলোতে অনেক এক্সপার্ট না, তো আমি সেক্ষেত্রে তাকে তেমন কোনো সলিউশন দিতে পারিনি, এবং উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে ভূত এফএমে যাতে আমি ঘটনাটা শেয়ার করি, এবং ঘটনাটা শেয়ার করার পরে যদি কোনো সলিউশন তাকে দেওয়া যায় বা কোনো হেল্প করা যায় সেক্ষেত্রে। তো যাই হোক, আমি ঘটনাটা শেয়ার করি। ঘটনা হচ্ছে এইরকম, ওর নাম হচ্ছে অনিক, আমাকে যে ঘটনাটা শেয়ার করে, আর ওদের বাসা হচ্ছে আমাদের ঢাকার যে ক্যান্টনমেন্ট এলাকায় কোন একটা জায়গায় ওর বাসা, এবং ওরা ফার্স্ট প্রায় ছয় মাস আগে নতুন একটা ফ্ল্যাট কিনে সেখানে, এবং ফ্ল্যাট কেনার পরে তারা ওখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে, এবং ওর জবের পারপাসে ওকে যেটা হতো যে ঢাকার বাইরে ম্যাক্সিমাম টাইম থাকতে হতো, তো যখন তারা ফ্ল্যাটটাকে নতুন এস্টাবলিশ করে সেখানে উঠে সবাই, তো তখন যেটা হয় যে প্রায় প্রথম কয়েক মাস সে সেখানে থাকেনি, ঢাকার বাইরে ছিল, কিন্তু যখন সেখানে উঠে ঠিক সেই ওঠার তিন দিনের মাথায় ওর যে রুমটা ছিল সেটা ছিল এইট ফ্লোরে, মানে ওদের ফ্ল্যাটটা ছিল এইট ফ্লোরে, মানে নয়তলায়, তো সেই নয়তলাটাই ছিল লাস্ট ফ্লোর এবং পরে ছিল ছাদ, এবং ওর যে রুমটার পাশে যে ব্যালকনি, এবং সেই ব্যালকনির বাইরে একটা গ্রিলের মতো একটা দেয়া আছে, গ্রিলটার বাইরে নতুন কনস্ট্রাকশন বিল্ডিং, তো সেই জায়গাটাতে একটা লোক, একটা রং মিস্ত্রি কাজ করতে যেয়ে সেখান থেকে একদম ডাইরেক্ট নিচে পড়ে যায়, এবং সাথে সাথে সে মারা যায়, এবং এই দুর্ঘটনাটা যখন ঘটে, তো সেদিন সে বাসায় ছিল না, আর যখন সে বাসায় আসে তখন এই ঘটনাটা সে শুনতে পায়, এবং সে আমাকে বলে যে ভাই আমি এই ঘটনাটা শোনার পর থেকে আমার মনের ভিতরে খুব কষ্ট কাজ করতে থাকে, এবং আমি ওই লোকটাকে না দেখলেও আমার কাছে বারবার মনে হতে থাকে যে ওই লোকটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, এরকম সে হ্যালুসিনেট করতে থাকে, এবং সে খুব দুঃখ পায় আসলে ঘটনাটা ঘটার পরে, কেননা সে যখনই ব্যালকনিতে যায় তখনই তার এই ঘটনাটার কথা বারবার মনে পড়ে। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন কেটে গেল এবং সবকিছু নর্মালই ছিল, তো হঠাৎ করে এক রাতে যেটা হয় যে গভীর রাত্রের দিকে অনেকটা ফজরের ঠিক দেড় ঘন্টা এক ঘন্টা এরকম একটা আগে, এরকম একটা সময়ে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে সে যেটা করে যে পানি খাওয়ার জন্য সে তার বেড থেকে উঠে আরেকটু মানে যেখানে ডাইনিং রুম সেখানে যাবে, তো তখনই সে যেটা দেখে যে তার বিছানার পাশে যে ফ্লোরটা যেখানে সে দাঁড়াবে সেখানে ঠিক মাঝখানে একটা সার্কেল টাইপের কোন একটা লাইট সেখানে ক্রিয়েট হয়ে আছে। তো ফার্স্ট যখন সে এটা দেখে সে ভাবে যে হয়তোবা বাইরে জানালা থেকে কোনো কিছু লাইট আসছে অথবা এরকম হয়তোবা চাঁদের আলো পড়তেছে এরকম কিছু একটা, কিন্তু যখন সে ভালো মতো সেই লাইটের সোর্সটাকে খোঁজার চেষ্টা করল সে দেখল যে না এটা আসলে বাইরে থেকে আসছে না, এটার সোর্সটা ক্রিয়েট হয়েছে বাসার ভিতরের কোন একটা জায়গা থেকে। সে খুব ভালো মতো দেখার চেষ্টা করল যে এটা আসলে কোত্থেকে ক্রিয়েট হয়েছে। সে আমাকে যেটা বলে যে লাইটের এরকম একটা আকৃতি ছিল যে অনেক সময় আমরা যখন টর্চ লাইট জ্বালাই এবং টর্চ লাইটের আলোটা যখন কোথাও মানে পড়ে তখন সেটা কিন্তু একটা সার্কেল আকার ধারণ করে।
রাইট,
হ্যাঁ, ঠিক সেই রকম একদম তার ফ্লোরের মাঝখানে অনেক তীব্র আলো সম্পূর্ণ একটা লাইট মানে দেখা যাচ্ছে, কিন্তু সেটার সোর্স কোথায় সেটা সে খুঁজে পাচ্ছে না।
ওকে,
এক সময় তার মনে হচ্ছিল যে তার ফ্যানটা যে বরাবর ঠিক উপর থেকেই মনে হয় সেটা নিচে পড়তেছে লাইটটা, কিন্তু যখন সে ভালো মতো দেখলো যে না এরকম কোনো কিছুই আসলে তার রুমে নেই যেখান থেকে এরকম লাইটটা ক্রিয়েট হবে, তো সে বেশ ভয় পেল এবং সে কোনো সলিউশন না ভেবে চুপচাপ ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। তো এভাবে রাতটা আসলে শেষ হয়ে গেল, কিন্তু রাত শেষ হওয়ার সাথে সাথে সলিউশন তো হলো না। এরপরে যেটা হলো বেশ কিছুদিন পর আবারও তার একইভাবে এভাবে রাতে ঘুম ভেঙে গেল এবং সে একইভাবে সেই লাইটটাকে বেশ কয়েক রাত দেখতে পেল এবং একটা সময় সে বেশ ভয় পেতে থাকল এবং সে যখনই তার রাত্রে ঘুম ভাঙত তখনই সে মানে ভয়ে আসলে কোথাও মানে তাকানোর চেষ্টাও করত না যে দেখলেই হয়তোবা সে ভয় পাবে। এভাবে করে আরো বেশ কিছুদিন কেটে গেল এবং এই সমস্যাগুলো আসলে তার নিজের মধ্যেই সে রেখে দিল, কারোর সাথে সে শেয়ার করত না। সে মনে করতো যে হয়তোবা আমি হয়তোবা ভুল দেখি বা হ্যালোসিনেট করি এরকম কিছু একটা, কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে এরকমই একটা রাতে তার ঘুম আবার ভেঙে গেল এবং সে এই ঘটনাটার কথা প্রায় ভুলে গেছে, এরকম বললেই হয় যে হঠাৎ করে ভুলে গেছে। তো এরকম রাত্রে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় এবং সেই রাত্রে আমি বলবো যে কিছুদিন আগে যে আমাদের এখানে ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হল সেই সময়টাতেই নাকি ঘটনাটা ঘটেছে।
আচ্ছা,
তো সে আমাকে যেটা বলে যে ভাই আমি এরকম সেই প্রচুর বৃষ্টি পড়তেছে এরকম একটা রাতে মানে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং সেই রাতে আমি ফ্যান অফ ছিল আমার, কেননা উপরে হাইডাস্ট একটু খোলা রাখা ছিল সেখান থেকে প্রচুর বাতাস ঘরে প্রবেশ করতেছিল, সেই জন্য সে ফ্যান অফ করে রেখেছিল এবং প্রচন্ড একটা সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন রাত্রে। সে বলে যে আমি ঘুম থেকে মানে ঘুমটা ভাঙার সাথে সাথে উঠে আমি টয়লেটে যাওয়ার জন্য যখনই মানে বিছানা থেকে নামতে যাব তখনই আমার চোখ পড়ল আমার জানালার ঠিক মানে বিছানার বরাবর যে জানালাটা ঠিক সেটার পাশে এবং এই জানালাটার যে মানে যে জায়গাটাতে রয়েছে এবং সেটার পাশে যে ব্যালকনিটা এইখানটা দিয়ে কিন্তু ভাইয়া মানে লোকটা যে মারা গিয়েছিল রংমিস্ত্রিটা কাজ করতে যে ঠিক এই জায়গাটা দিয়ে কিন্তু, তো সে এই জিনিসগুলোর কথা তার তখন মনে নেই আসলে, সে জাস্ট তার মানে কাজ করার জন্য সে বিছানা থেকে উঠবে। ঠিক এমন একটা সময় তার চোখে পড়ল যে তার জানালার পাশে যে পর্দাগুলা একদম বাতাসে উঠতেছে এবং ঠিক তার পিছনে যে ব্যালকনিটা ব্যালকনিটার দিকে মনে হচ্ছে কিছু একটা সে দেখতে পেল এবং সে আমাকে বলল যে সে যেটা দেখলো সেটা হচ্ছে এইরকম যে কোন একটা মানুষকে যদি ঠিক উপর থেকে মানে বেঁধে ঝুলিয়ে রাখা হয় এবং তার মাথাটা যদি নিচের দিকে থাকে এবং তার হাত দুটো যদি নিচের দিকে ঝুলে থাকে, একটা মৃত মানুষকে যদি উপর থেকে ঝুলিয়ে রাখা হয় এবং সেটা যদি ঠিক বারান্দার ঠিক মাঝামাঝি অবস্থায় থাকে এবং সেটা যদি রুম থেকে দেখা যায় যেরকম একটা ছায়ামূর্তির মতো দেখা যাবে ঠিক সেরকম একটা প্রতিমূর্তি সে দেখতে পেল এবং সেটা দেখার সাথে সাথে নিজেই বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে না আমি এরকম কিছু একটা দেখিনি, কিন্তু যতই সেই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করলো সে দেখলো যে না বারবার চোখটা ওখানে চলে আসছে এবং ওখানে একটা ছায়ামূর্তি বাতাসে মনে হচ্ছে দোল খাচ্ছে এরকম একটা কিছু।
আচ্ছা,
এই জিনিসটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং সে সেই রাত্রে সেখানে অনেক জোরে একটা চিৎকার করে সে সেখানে সেন্সলেস হয়ে যায় এবং পরে তার বাবা মা এসে তাকে সেখান থেকে
উদ্ধার করে
সকালে, হ্যাঁ মানে সকালের পরে দেখে যে সেন্সলেস, পরে তাকে চিকিৎসা করা হয় এবং তার কাছে যখন এই কথা মানে জিজ্ঞেস করা হয় যে তোমার সাথে আসলে কি হয়েছিল সে তার বাবা মার সাথে এই ঘটনাটা শেয়ার করে, কিন্তু তার বাবা মা বলে যে তোমার এরকম তো কিছু আসলে হবার কথা না, তারপরেও তারা ঘটনাটা বিশ্বাস করে এবং তাকে যেটা বাবা মা যেটা বলে যে তুমি আরো কিছুদিন দেখো এরকম কিছু, আরো যদি নেক্সট দেখা দেয় তো সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা নিব, হুজুরকে ডাকবো বা হুজুরের সাথে কথাবার্তা বলবো। তো সে যেটা করলো যে ঠিক আরো বেশ কিছুদিন ওয়েট করলো এবং সে বলল যে ভাই আমি এই মাঝখানে যে কয়েকটা দিন ছিলাম আমার বাসায়, মানে জব করে যখন রাতে বাসায় ফিরতাম তখনই একটা ভয় কাজ করত যে আমি রুমের ভিতরে যতক্ষণ একা থাকবো কিছু না কিছু একটা দেখে ফেলবো এরকম মনে হয়। সে আমাকে বলল যে আমি হঠাৎ করে যখন রাতে আমার ঘুম ভেঙে যায় মাঝে মাঝে, আমি দেখি যে আমার বিছানার ঠিক বরাবর যে সাইডে যে দেয়ালটা ওখানে আমি অনেক মানুষের মানে মনে হয় যে অনেকগুলো মানুষ একসাথে মানে দেয়ালে মানুষের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, এরকম ছায়া দেখা যায়, এরকম অনেক কিছু দেখি। এবং এই জিনিসগুলো দেখার পরে আমি প্রচুর ভয় পেয়ে যাই এবং ইভেন ফজরের নামাজের সময় বলে যে আমি ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠতে যাবো উজু করতে যাবো তখন আমার অনেক ভয় লাগে যে আমি কোন একটা কিছু দেখে ফেলবো। আর এই জিনিসগুলো ঠিক ফজরের ঘন্টা খানিক আগে তাকে নাকি অনেক ডিস্টার্ব করত, মানে তার রুমে এসে এরকম ছায়া মূর্তিগুলো দেখা যেত এবং সে ভয়ে এমন একটা সময় আসে যে সে তার যে জানালাটা সেটাকে একদম সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং সেটার বাইরে মানে অনেকগুলো কাপড় দিয়ে সেটাকে এমনভাবে বন্ধ করে দেয় যাতে বাইরের আলো বাতাস সেখানে ঢুকতে না পারে, মানে পর্দা দিয়ে এমনভাবে আটকায় দেয় যাতে বাইরের কোনো কিছু সে দেখতে না পারে। সে আস্তে আস্তে এভাবে করতে করতে একটা সময় সাইকোলজিক্যালি অনেক উইক হয়ে যাচ্ছে বর্তমানে। সে আমাকে বলে যে এই জিনিসগুলোতে আসলে তার নিজেরই কোনো একটা প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম, নাকি সে আসলে এই জিনিসগুলো তাকে ডিস্টার্ব করছে। এবং সে আমাকে আরেকটা কথা বলে যে মাঝে মাঝে সে যখন ছাদে যায় তখন তার কাছে বারবার মনে হয় কোন একটা শক্তি, কোন একটা এনার্জি তাকে ওই যে ব্যালকনিটা ওই জায়গাটাতে আকর্ষণ করে এবং যেখানে লোকটা মারা গিয়েছিল উপর থেকে পড়ে ওই জায়গাটাতে তাকে বারবার নিয়ে যেয়ে মনে হয় যে মানে সে বলে যে আমি নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না, আমার মনে হয় যে আমি ওখান থেকে লাফ দিয়ে পড়ে যাই, এরকম সে ফিল করে। সে এরপর থেকে তার বাবা মা তাকে যেটা করে যে তার সাথে সবসময় যখন সে রাত্রে বাসায় ফিরে ঘুমায় তার ছোট ভাই তার সাথে ঘুমায়। এবং রাসেল ভাই সে আমাকে জাস্ট এই কোশ্চেনটা করেছে যে যে এটা আসলে তার কি ধরনের প্রবলেম এবং এটার সলিউশনটা কি হবে। যদিও আমি বলেছি যে এরকম কিছু আমরা তো সলিউশন দেই না, আমাদের কাছে এরকম সলিউশন নেই, সে আমি বললাম যে তাকে সাইকোলজিস্টের কাছে যেতে, তারা বলল যেটা যে তার হয়তো বা মানসিক কোনো প্রবলেম হয়ে গেছে। কিন্তু সে আমাকে একদম এনশিওর করে বলে যে ভাই আমার বাসায় যদি আপনিও রাত্রে থাকেন যে এরকম ছায়ামূর্তিগুলো আমি আপনাকে দেখাইতে পারবো, এরকম আমি এনশিওর করতে সে আমাকে এনশিওর করে। আমি তখন ওনাকে বলি যে আমি কোন এক রাত্রে যদি সময় পাই অবশ্যই তার সাথে যেয়ে দেখে আসবো, দেখে এসে মানে ভূতের ফেমে যথেষ্ট লাইফ আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল ভাই আমার ঘটনা এবং এটার সলিউশন যদি কোনো কিছু থাকে অবশ্যই বলবেন।
থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা যাব।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাফিল সাদি।
জি,
আজকে যে ঘটনাটা বলতে এসছি এটা আমাকে পাঠিয়েছে আমার বন্ধু সায়েম। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2012 সালের একটি ঘটনা।
জি,
ওর মামাতো ভাইয়ের বিয়ের জন্য ওরা মুন্সিগঞ্জে যায়, ওর খালাতো ভাই যারা আছে সবাই মিলে। তেমন একদিন ওরা ওর খালাতো বোনের বাসায় বেড়াতে যায়। তো রাত অনেক হয়ে যায়, প্রায় 11-12 বেজে গেছে। তো তিনি ওরা তখন বাড়িতে ফিরছিল ওর খালাতো বোনের বাসা থেকে। তো পথে কালী মন্দির পড়ে। তো ওরা যখন কালী মন্দিরটা পাস করছিল তখন ওদের কাছে মনে হচ্ছিল যে আশেপাশে খুব ঝড় বয়ে যাচ্ছে, মানে খুব বাতাস হচ্ছে, গাছে পাতা নড়ছে, এমন একটা অবস্থা। কিন্তু ওরা ওদের গায়ে কোনো বাতাস লাগছে না, মানে মনে হচ্ছিল একদম নিস্তব্ধ, কোনো বাতাস নেই আশেপাশে। কিন্তু ওরা দেখতে পাচ্ছে যে আশেপাশে পুরো ঝড়ের মতো একটা অবস্থা। তো ওরা একটু ভয় পেয়ে যায়, কারণ ওরা যখন ওর খালাতো বোনের বাসা থেকে বের হয়েছিল ওরা খুব ভাজা পোড়া খেয়েছিল এবং ওর বোন বলেছিল যে এত রাতে বের না হতে। তারপর ওরা বের হয় এবং একটা সময় ওরা একটা ব্রিজের উপরে এসে বসে কিছুক্ষণের জন্য। তো মনে হচ্ছিল যে ব্রিজটা যেন কাঁপছে, ভূমিকম্প হলে যেমন হয়। কিন্তু ব্রিজের উপর দিয়ে কিন্তু কোনো গাড়িও যাচ্ছিল না, যে কোনো গাড়ি, ভারী গাড়ি যাওয়ার কারণে যে কোন রকম কম্পন হবে তাও কিন্তু না। তো ওদের ওরা একসময় চা খেতে যাবে, তো ভাবলো যে চা খেয়ে আসি। তো ওরা ওই রাস্তাটা ক্রস করে সামনে চলে যায়, ওরা জানে যে একটা দোকান খোলা থাকে ওইদিকে একটু বাজারের দিকে। তখন বেশ রাত, প্রায় 2:30 থেকে 3 বাজবে। তোরা যাচ্ছে সবাই মিলে, এমন সময় একটি বাজার পড়ে, বাজার একটা মাছের বাজার আর কি। তো মাছের বাজারে ঠিক পাশে একটা বাঁশঝাড়, ঘন বাঁশঝাড়, বাঁশঝাড় থেকে হঠাৎ এক মহিলা ওদের সামনে এসে দাঁড়ায়। মহিলাটি পরনে ছিল নতুন একটি শাড়ি এবং মাথায় একটি ঝুড়ি। তো মহিলাটি পথ আগলে বলে, এই তোরা কোথায় যাস? তোর ভাই বলে যে কোথায় যাই তোকে কি বলতে হবে? এমন সময় ওরা লক্ষ্য করে যে মহিলা মাথায় যে ঝুড়িটা, ঝুড়িতে লাল রঙের কিছু আছে। মানে ওরা ফার্স্টে ভেবেছিল যে পাগল হবে এবং মাথায় ইট হয়তো বা। তো এমন সময় মহিলাটি হঠাৎ বলে বসে, মাংস দিয়া যা, নাইলে মাংস নিয়ে আজা। তখন ওরা অ্যাকচুয়ালি দেখতে পায় যে ঝুড়ির ভিতরে কাঁচা মাংস, যেটা থেকে রক্ত ঝরে পড়ছে। ওরা একটু ভয় পেয়ে পেছনে সরে যায়। তখন মহিলা ওদের দিকে হাত বাড়িয়ে বলতেই থাকে, মাংস দিয়া যা, নাহলে মাংস নিয়ে যা। ওরা তখন দৌড় দেয়, মহিলাটিও ওদের পিছনে পিছনে দৌড়াতে থাকে। এমন সময় ওরা একটি কবরস্থান দেখে ওখানে ঢুকে যায় এবং পরে দেখতে পায় যে কোনো কিছু নেই, আশেপাশে সব শুনশান। একটু হাঁটার পর ওরা একটা চায়ের দোকান খুঁজে পায় এবং চায়ের দোকানদার বলে যে, আপনারা ওই রাস্তা দিয়ে এসেছেন, ওই রাস্তা তো খুব খারাপ, এত রাতে আপনারা এখান দিয়ে আসতেছেন। তো ওরা তখন এই ব্যাপারটা খুলে বলে যে, আমরা এই ব্যাপারটা দেখেছি। তখন দোকানদার বলে যে, এই মহিলাটিকেই প্রায় এই রাস্তায় দেখা যায় এবং তিনি প্রায় তিন চার বছর আগে ওখানে সুইসাইড করেন মাছের বাজারে, তারপর থেকে অনেকেই তাকে এখানে দেখে। এই ছিল রাসেল ভাই ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। তার আগে জানিয়ে দিই আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/facebook.com/bhootfm.rasel। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, যেখানে আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারেন, যেখানে গিয়ে আপনি আপনি আপনার জানা আপনার জীবনের সেরা ঘটনা সেখানে শেয়ার করতে পারেন। অবশ্যই শেয়ার করুন, অবশ্যই জানিয়ে দিন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো একটু পরেই। স্টে টিউনড রেডিও ফুর্তি 88.fm অ্যান্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.fm, আমি রাসেল আছি সাথে। অ্যান্ড হ্যালোইনের লাস্ট লিঙ্কে আমরা চলে এসেছি। লাস্ট লিঙ্কে চমক থাকেই এবং সেই চমকটাই একটু অন্যরকমের হয়, যেটা অন্য সবকিছু থেকে একটু আলাদা। তো আজকেও সেরকম অন্যরকম একটা চমক দিতে চাই, আর সেটি হচ্ছে আমাদের সাথে আছেন এই মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন সাহেব। কেমন আছেন আপনি? আরো একবার বলতে হবে। আচ্ছা, আরো একবার বলতে হবে।
আলহামদুলিল্লাহ ভালো,
এবার শুনতে পেয়েছি আমরা সবাই। ওকে, সো আমাদের কাছে একটা ইমেল এসেছিল, আমরা নাম না বলি। হ্যাঁ, আমরা আমাদের যে, আই হোপ ইউ আর ফাইন, আই এম আ রেগুলার লিসনার অফ ভূত এফএম, দিস ইজ নট আ হরর স্টোরি, দিস ইজ মাই পার্সোনাল প্রবলেম। ফিউ মান্থস এগো আই হ্যাভ আই ফেস সাম, আচ্ছা আচ্ছা, আই হ্যাড সাম প্রবলেম লাইক ব্ল্যাক, মানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু প্রবলেম ছিল তার। এবং তিনি বলছেন যে, ইটস টু পেইনফুল ফর মি অ্যান্ড বাট I don't know মানে যে সলিউশন সম্পর্কে জানেন না, অ্যান্ড হাউ টু সলভ দিস প্রবলেম। ইফ ইউ নো সামওয়ান হু ক্যান হেল্প অ্যান্ড সলভ দিস প্রবলেম, প্লিজ সাজেস্ট মি, দিস ইজ হাম্বল রিকোয়েস্ট টু ইউ, অ্যান্ড বিকজ আই হ্যাড, আচ্ছা, তিনি ট্রিটমেন্টও নিয়েছেন এবং কমপ্লিটলি এই প্রবলেমটা সলভ করতে পারেনি তিনি। সো আপনার সাথে আমি এই আমি কিছুই বলিনি, আপনাকে ফোনে কথা বলিয়ে দিয়েছিলাম। আপনি কি কথা বললেন আজকে এই ভদ্রলোকের সাথে এবং তারপরে কি বেরিয়ে আসলো, কি সলিউশন দিলেন, এটা একটু শুনতে চাই। এইটা ছিল আমাদের লাস্ট সারপ্রাইজ এবং লাস্ট চমক।
জি ভাই, আলহামদুলিল্লাহ, আমার সাথে ওই ভাইয়ের সাথে ফোনে কথা হয়।
জি,
আমি ওনার বিষয়টা যেটা দেখিলাম, এটা আসলে কোন মানুষ অথবা কোন জিনগ্রস্ত রোগী নয়।
আচ্ছা,
সেটাই দেশে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করছেন, আমাদের সুখ দুঃখ নিয়ে জীবন, কিছু মানুষের নামের প্রভাবে অথবা তার কিছু ভাগ্য নিয়ন্ত্রণে কিছু দীর্ঘ কয়েক মাস কষ্ট হয়, একটু সমস্যা দেখা দেয়। যেমন আমাদের ধর্মের মধ্যে আমাদের যে ইমান আনি, অল কাদির ওয়াল খাইরিহি, ভাগ্যর ভালো মন্দ আল্লাহ দিয়ে থাকেন। যখন খারাপ বিষয় আসে তখন ধৈর্য ধারণ করা, ভালো সময়তে শুকর আদায় করা, মানুষের যখন ভালো দিকটা আসে তখন শকর করে, খারাপ দিকটা আসলে তখন মানুষ বলে আমাকে কুফরি কালাম করে বা জাদুটোনা করতেছে, সেটা আসলে আমাদের ভুল। তা আমাদের যখন আল্লাহ পরীক্ষা নেওয়া থাকেন, যখন আমাদের খুব আর্থিক সমস্যা দেখা দেয়, মানসিক সমস্যা দেখা দেয়, চারপাশ সমস্যা দেখা দেয়, সেই মুহূর্তে ধৈর্য ধারণ সবর করে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে দিনটাকে তাড়াতাড়ি শেষ করে দাও।
আচ্ছা,
কিন্তু আমাকে এটা বলতে হবে না যে মানুষ আমাকে ক্ষতি করছে,
ক্ষতি করছে না, সেটা বলা যায় না এবং না নিশ্চিত না। তো আপনি কি পেয়েছেন ওনাকে, কি আসলে ক্ষতি করেছে?
তার মানসিক, মানুষের দ্বারা কোনো সমস্যা নেই, আমি আল্লাহ তাআলার তরফ থেকেই সেই জিনিসটা যে ওনার তিন চারটা মাস অথবা কিছুদিন হইতে পারে, কারো একটু বেশি সময় লাগে,
কারো দুই তিন বছর,
তিন বছর সময় লেগে যায় এই দিনটা পরিবর্তনের জন্য,
সেটাতে দুই তিন বছর লেগে যায় এবং তারপরে সুস্থ হয়ে যায়,
আবার সুস্থ মানে আবার ঠিক হয়ে আসবে, আবার ঠিক হয়ে আসবে। এরকম অনেকেরই আছে, কারো কম সময় লাগে, কারো একটু বেশি সময় লেগে যায়। হ্যাঁ, সেটা হইতেছে আবার ইবাদত আমলের উপর। এরকম কেউ যদি পারে যে রাত্রিবেলা যদি চোখে পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতে পারে, কোন বুজুগের দ্বারা দোয়া চেয়ে নিতে পারে, মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারে, তাহলে তার সমস্যার সমাধান খুব দ্রুত শেষ হয়ে যায়। আর যদি কেউ শুধু অযথা হয়রানি পেরেশানি হয়ে এদিক সেদিক ছুটোছুটি করে, তখন তার সময়টা আর দীর্ঘই লাগে,
দীর্ঘই লাগে।
হ্যাঁ,
তো
তার পেরেশানি না হয়ে আল্লাহর কাছে সাহায্য নেওয়া, যে আল্লাহ আমার কাছে যে পেরেশানি আসছে দ্রুত তুমি শেষ করে দাও।
ওকে, তো এরকমই প্রবলেম একটা সলভ করেছেন উনি, এবং আমি সেই মানে ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি মাইনুদ্দিন ভাইয়ের একটা জিনিস খুব মজা পেলাম, যে উনি খুব বিজ্ঞান ভিত্তিক কিছু জিনিস বলছিলেন, যেমন কিছু কিছু মানুষকে উনি বললেন যে এটা আপনার মানসিক সমস্যা, কিছু কিছু মানুষকে বললেন যে এটা আপনার অন্যের দ্বারা সংঘটিত সমস্যা, তাই না? এরকম ধরনের আরেকজনকে আবার পেয়েছেন, আপনি আজকেই পেয়েছেন, যার পরে অন্য কেউ হয়তো তার ব্যাপারে সমস্যা। এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, যে একটা মানুষকে হুট করেই বিভ্রান্ত করা না যে আপনার এই হয়েছে বা আপনার ওই হয়েছে, উইচ ইজ গুড। অ্যান্ড থ্যাংক ইউ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আসার জন্য। আসলে আপনাকে আমরা দাওয়াত করেছিলাম এই জন্য যে আপনি থাকবেন, এবং আমাদের সঙ্গে থাকলে আমাদের ভালো লাগে, সেই জন্যই আপনারও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে।
অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগছে,
খুব ভালো লেগেছে,
অনেক ভালো লাগছে।
থ্যাংক ইউ সো মাচ, কথা হবে আবারও আপনাদের সাথে। সেই অন দ্যাট নোট আমি শেষ করতে চাই আজকে, এবং আবারও আগামী পরশু ফিরে আসবো শুক্রবারে আপনাদের কাছে, এবং ভূত এফএমের নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আশা করছি সবাই আমাদের সঙ্গেই থাকবেন। যাওয়ার আগে জানিয়ে যাই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radio40.fm, উইচ ইস BHWTFM @radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা পাঠা দিন। হ্যালোইনের দিন ছিল এবং হ্যালোইনের দিনে মানে পাঠাই না পড়ে শোনাই, হ্যালোইনের দিন ছিল এবং হ্যালোইনে আমরা প্রচুর পরিমাণের ঘটনা পেয়েছি আপনাদের কাছ থেকে। আমরা শুধুমাত্র বলেছিলাম যে আমাদের হ্যালোইনের ঘটনা দরকার, আপনারা পাঠিয়ে দিয়েছেন। এইরকম ভালোবাসা যেন অব্যাহত থাকে এবং এরকম ভালোবাসা যেন সবসময় আপনাদের পাই, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। কথা হবে আবার আগামী শুক্রবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। টাটা.
Exclusively on FusionBD.com.